night comes alive with growling form.
শুনছেন সবসময় বেরিয়ে ফুটের এক পয়েন্ট ওয়েতন আর শুরু হয়ে গেল ফুটাতন। যদিও এক মিনিট পর এবং বাইরে একটু আগে দেখলাম, কিছুক্ষণ আগে দেখলাম যে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির এই সুন্দর রাত্রিতে আশা করছি যে আপনাদেরকে ভয় দিতে পারবো। আজকে ফেসবুকে আমাদের যে পেজটা রয়েছে সেই পেজে এখনো পর্যন্ত কোনো ছবি আপ করিনি, কারণ যারা এখানে পার্টিসিপেট করছেন তাদের মধ্যে দুজন ছবি তোলেন না, বাকি দুজনের জন্য আমরা আর ছবির ঝামেলায় গেলাম না। বা ফোম বা জেল এগুলোর প্রয়োজন হয় না এবং আপনি শুষ্ক ত্বকে এটি নারী এবং পুরুষ উভয়ে ব্যবহার করতে পারবেন। মনে রাখতে হবে যে এই রেজারটি কেবলমাত্র ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য, দাড়ি বা গোঁফ এগুলো শেভের জন্য না। এবং ফ্রান্সের তৈরি বিক বডি রেজার এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ দোকানে, আজই খোঁজ করুন। এবং আপনি অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে পরিচ্ছন্ন শরীর পবিত্র মন, এটা হচ্ছে মানে মেইন ব্যাপারটা। এবং আশা করছি যে আপনারা সেটা মনে রাখবেন। আমাদের আজকের যে রাত, সেই রাতটাতে একটা ব্যাপার হচ্ছে ফ্রাইডে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা হয়, এই ব্যাপারটা নিয়ে কি ধরনের কথা সবাই বলেন এবং এই ব্যাপারটা নিয়ে কি ধরনের আলোচনা সবাই করেন সেটা আমরা একটু শুনে আসছি। এবং তারপরে আমরা চলে আসবো আমাদের মূল আলোচনায় এবং আমাদের যারা উপস্থিত আছেন তাদের কাছ থেকে দারুণ দারুণ সব ঘটনা শুনবো। আজকে ডক্টর আলিফ সহ আরো অনেকেই আছেন, তাদের কাছ থেকে তাদের ঘটনা শুনবো। চলুন শুনে আসি ফ্রাইডে থার্টিন্থ নিয়ে কিছু কথা।
ফ্রাইডে দ্য থার্টিন্থ বা ব্ল্যাক ফ্রাইডে কি শুধুই কুসংস্কার নাকি সত্যি দিনটার আলাদা কোনো বিশেষত্ব আছে? গত ফেব্রুয়ারিতে একটা শুক্রবার কাটালাম আমরা, যেদিন তারিখটা ছিল 13। সব কিছু কি প্রতিদিনের মতোই ঘটেছিল সেদিন, নাকি দিনটি অশুভ ছিল আপনার জন্য? একটু মনে করার চেষ্টা করুন। যদি ধরে নেন যে শুধু একটা ওয়েস্টার্ন সুপারস্টিশন, তাহলে এক্ষুনি মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলুন। যদি মনে করেন ফ্রাইডে দ্য থার্টিন সম্পর্কে জানা মানে শুধু শুধু টেনশন বাড়ানো, তাহলে শোনা বন্ধ করুন। আর যদি সত্যি দিনটি নিয়ে কোনো কৌতূহল থাকে, শুধু তাহলেই জেনে নিন এই দিনটির খুঁটিনাটি। গত মাসে আমরা আপনাদের কাছে জানতে চেয়েছিলাম কে কে বিশ্বাস করেন ফ্রাইডে দ্য থার্টিন্থ অশুভ। কেউ বিষয়টি স্রেফ একটা কুসংস্কার বলে যেমন উড়িয়ে দিয়েছেন, তেমনি কেউ কেউ এদিনে জীবনে ঘটে যাওয়া কিছু নেগেটিভ ঘটনার সাথে দিনটির সাদৃশ্য খুঁজেছেন বা খারাপ কিছু ঘটার জন্য দিনটিকে দায়ী করেছেন। কেউ কেউ জাস্ট অধৈর্য হয়ে অপেক্ষা করেছেন পরবর্তী ঘটনা শোনার জন্য। আমরা আমাদের কাছে কিছু মানুষের কাছে জানতে চেয়েছিলাম এই দিনটির সম্পর্কে। চলুন শুনে আসি তারা কি বলেন।
আমাদের জন্য অনেক অসপিশিয়াস একটা দিন, আমরা অনেক ভালো মনে করি, মঙ্গল মনে করি এই দিনটাকে, কিন্তু যখন থার্টিন্থ এটার সাথে অ্যাড হয়, থার্টিন্থ ফ্রাইডে, তখন কিন্তু খুব ভয়ানক একটা ব্যাপার হয়ে যায়, ভয় লাগে। স্পেশালি বিকজ ব্ল্যাক ফ্রাইডে কিন্তু এখান থেকেই এসেছে আর থার্টিন ইজ ভেরি আনলাকি নম্বর, তো সব মিলিয়ে কিন্তু ব্যাপারটা খুবই বলতে পারি ভৌতিক।
ফ্রাইডে দ্য থার্টিন্থ তো ব্ল্যাক ফ্রাইডে, না না এইসব নিয়ে আমি একদমই কথা বলতে পছন্দ করি না। দিস ইজ basically when Jesus was crucified.
জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এই দিনটিতে কোনো দুর্ঘটনা ঘটা মানে দিনটিকে দায়ী করা। এবার চলুন জেনে আসি পশ্চিমা পৃথিবী কি ভাবে এই দিনটিকে নিয়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী কোনো মাসের কোনো একটি শুক্রবার যদি 13 তারিখে গিয়ে পড়ে তাহলে সেটাকে বলা হয় ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে। বলা হয় মধ্যযুগ থেকে এই দিনটিকে সবাই অশুভ হিসেবেই ভেবে রাখে। উদাহরণ হিসেবে প্রথমে আসে যীশু খ্রিস্টের লাশ পাপড়ের কথা। গুড ফ্রাইডে ঠিক আগের রাতেই মন্ডি থার্সডেতে খাবার টেবিলে উপস্থিত ছিলেন 13 জন ব্যক্তি, যাদের ভেতরে জুডাস ছিলেন পার্টির 13 নম্বর সদস্য। এবং পরের দিন যীশু খ্রিস্টকে কিভাবে ক্রুসিফাই করা হলো তা তো আপনারা সবাই জানেন। বাইবেলে আরো বলা আছে যে এই দিনটিতেই নাকি ইভ অ্যাডামের হাতে নিষিদ্ধ ফলটিও তুলে দিয়েছিলেন। তারপরে যেমন ফ্রাইডে দ্য 13th অক্টোবর 1307 শত নাইট টেম্পলার্সরা ফ্রান্সে কিং ফিলিপ দি 4th দ্বারা অ্যারেস্টেড হন। এমন আরো অনেক ঘটনাই আপনি খুঁজে পাবেন ইতিহাসে। যেহেতু প্রতিটি তথ্যই সংগ্রহ করা, তাই তাদের সংখ্যা আর নাই বা বাড়ানো। অনেক বিজ্ঞজনদের ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে নিয়ে ধারণা কিন্তু পুরোটাই উল্টা। অনেকেই মনে করেন যে 19th সেঞ্চুরির আগে ফ্রাইডে দ্য 13th বা ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে কোনো লিখিত তথ্য নাকি খুঁজেই পাওয়া যায় না। আবার অনেকে মনে করেন এটি প্যারাস কে বিডে ক্যাট্রিয়া ফোবিয়া মানে নামে জাস্ট একটা ফোবিয়া, মানে বুঝছেন তো একটা ভয় ফোবিয়া। যেমন ড্যান ব্রাউনের 2003 সালের নভেল দাভিঞ্চি কোডে বা জন জে রবিনসনের 1989 যে ওয়ার্কটা ছিল বর্ন ইন ব্লাড দ্য সিক্রেটস অফ ফ্রিমেসনরি, বা মরিস ড্রুয়নের হিস্টোরিক্যাল যে নভেল সিরিজগুলো আছে দি আকাস্ট কিংস, এর মতন কিছু বই এই নাইট টেম্পলার্স এবং এই যে ফ্রাইডে দ্য 13th সুপারস্টিশনটাকে মেলানোর চেষ্টা করেছে। যদিও অনেক এক্সপার্টরাই মনে করেন এই কোরিলেশনগুলো আধুনিক সময় খুঁজে বার করা। এছাড়াও অনেকে মনে করেন যে 1307 সালে প্রকাশিত থমাস ডাব্লিউ লসনের পপুলার যে নভেলটা ছিল ফ্রাইডে দ্য 13th কারণেই এই সুপারস্টিশনটা অনেকের মনে ছড়িয়ে পড়েছে। বইটিতে একজন ওষুধ ব্রোকার এই সুপারস্টিশনকে কাজে লাগিয়ে ওয়াল স্ট্রিটে একটা প্যানিক সৃষ্টি করে। আমেরিকায় 8% মানুষ ভয়ে রয়েছেন এই দিনটিকে নিয়ে। আচ্ছা, এই দিনটির কোনো সুফল আছে কি? অবশ্যই, দেখি আমরা।
With pride of Friday the 1993-তে
ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত জার্নালের তথ্য অনুযায়ী 13 তারিখের শুক্রবারের জন্য অন্য দিনের চাইতে সড়ক দুর্ঘটনার মতন বিষয়গুলো নাকি বেশি ঘটে। অন্যদিকে 2008 সালে প্রকাশিত ডাচ সেন্টার ফর ইন্স্যুরেন্স স্ট্যাটিস্টিক্স বলছে এই দিন নেদারল্যান্ডে অন্য দিনের চাইতে যেমন অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে যায় তেমনি চুরি এবং অগ্নিকাণ্ডের ঘটনা নাকি কম ঘটে। দিনটিকে অশুভ ভাবার কারণে অনেকে এই দিনটিতে বাড়ি থেকে বেরোনি না, একটু বেশি সতর্ক থাকে, ড্রাইভ করলে সেটাও করেন খুব সাবধানে। এখন নানা মানুষের তো নানা মত থাকেই। অনেকেই মনে করেন নিউমারোলজিতে 12 সংখ্যাটির অর্থ কমপ্লিটনেস। একটু চিন্তা করলেই আপনি পেয়ে যাবেন 12 মান্থস অফ দি ইয়ার, 12 আওয়ার্স অফ দ্য ক্লক ডে, দ্য 12 ডিটিস অফ অলিম্পাস, 12 ট্রাইবস অফ ইসরায়েল, 12 অ্যাপোস্টলস অফ জিসাস, 12 সাইন্স অফ দ্য জোডিয়াক, দ্য 12 ইয়ার্স অফ দ্য বুদ্ধিস্ট সাইকেল। অন্যদিকে সংখ্যা 13 মানে কমপ্লিটনেসের উল্টোটা। 13 সংখ্যাটিকে নিয়ে আমরা খুব একটা ঘেঁটে দেখতে চাই না, কেন 13 মানে খারাপ, অশুভ। এটা কি শুধুই খুব পুরনো একটা সুপারস্টিশন? অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ইতালিতে 13 সংখ্যাটিকে কিন্তু শুভ বলে দেখা হয়, সেখানে বরং অশুভ ধরা হয় ফ্রাইডে দ্য 17th। গ্রিকরা মনে করে টিউসডে দ্য 13th হচ্ছে অশুভ। দিনটির ওপরে এরিস অর্থাৎ দ্য গড অফ ওয়ারের প্রভাবের কারণেই এমনটি মনে করা হয়। সুতরাং ভয় কিছু নেই, অনেক ধর্মে অনেক দেশেই 13 কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংখ্যা। ম্যাথামেটিক্সে 13 6th প্রাইম নাম্বার এবং একটি হ্যাপি নাম্বার। চীন এবং কোরিয়ান নাম্বার হিসেবে 7কেই বাই দ্য ওয়ে অশুভ ধরা হয়। আমি আবার রিপিট করছি, 7কে কিন্তু অশুভ ধরা হয় চীন এবং কোরিয়াতে। সবশেষে স্বস্তি দিতে টেলর সুইফটের MTV ইন্টারভিউতে বলা কথাগুলো জানিয়ে দিচ্ছি আপনাদের। ফেব্রুয়ারি ফ্রাইডে দ্য 13th আপনাদের পাঠানো অনেকের মেসেজ ছিল গায়িকা টেলর সুইফটের মতোই, আই ওয়াজ বর্ন অন দ্য 13th, আই টার্ন 13 অন ফ্রাইডে দ্য 13th, মাই ফার্স্ট অ্যালবাম ওয়েন্ট সোলো ইন 13 উইকস, মাই ফার্স্ট নাম্বার ওয়ান সং হ্যাড এ 13-second ইন্ট্রো। কি করা যাবে কি করা যাবে না, ফ্রাইডে দ্য 13th-কে বলা হয় দ্য মোস্ট ওয়াইড স্প্রেড সুপারস্টিশন, আর সে কারণে যে কোনো নতুন ব্যবসা শুরুর জন্য এই দিনটিকে বেসিক্যালি অমঙ্গলজনক বলেই ধরা হয়। অনেকে দূরের যাত্রা বাতিল করে দেন এই দিন, কিছু কিছু নিষেধাজ্ঞা বেশ অদ্ভুত ধরনের, যেমন এই দিন অনেকে ঘরের ভেতরে ছাতা মেলতে নিষেধ করেন, ঘরের ভেতরে ছাতা, বড় ধরনের সারপ্রাইজ এড়িয়ে চলতে পরামর্শ দেন, ওকে সারপ্রাইজ, চাঁদের নিচে কাউকে কোনো কথা দেওয়ার থেকে বিরত থাকতে বলেন কেউ, আর কেউ নয় স্বয়ং শেক্সপিয়ার বলেছেন, ও সোয়ার নট বাই দ্য মুন দি ইনকনসিস্টেন্ট মুন দ্যাট মান্থলি চেঞ্জেস ইন হার সার্কেল কর্ব লেস দ্যাট দাই লাভ প্রুভ লাইকওয়াইজ ভেরিয়েবল, বলেছেন জুলিয়েট ক্যাপুলেট ইন শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ট্র্যাজেডি। বুঝছেন তো কোনটা, বন্ধু বান্ধব নিয়ে খাবার খেতে যাচ্ছেন, খুব ভালো কথা, অতিথি সংখ্যাটা 13 বা 13-র কম অনেকে বলেন রাখতে আর কি, অনেকে আবার বলেন যে এই দিনে নাকি আয়না ঢেকে রাখতে হয়, আবার অনেকে বলেন যে এই দিনে কোনো মাছের প্রচলিত নাম মুখে নাকি আনতে নেই, যেমন ধরুন ইলিশ মাছ না বলে আপনি যদি এখন টেনিউলস ইলিশা বলেন, মানে যেটি হচ্ছে কি বেসিক্যালি ইলিশ মাছের বৈজ্ঞানিক নাম, তাহলে হয়তো ঠিকঠাক থাকবে আর কি। অনেকে রাতে শোবার সময় যে পাশ হয়ে শুন উঠতে চান সেই পাশ দিয়ে, বিশেষ করে দেয়ালের দিকে ফিরে ঘুম ভাঙলে ধরা হয় নাকি ব্যাড লাক, এমন আরো অনেক কিছু ভাবেন পশ্চিমা দেশের মানুষেরা। কি ভাবছেন, ভাবছেন না যে জাতি হিসেবে অ্যাকচুয়ালি বাঙালিরা অনেক কম কুসংস্কার হচ্ছেন না? সত্যিই তাই, ধরে নিতে পারেন যে ফ্রাইডে দ্য 13th জাস্ট একটা সুসংস্কার, এটা একটি ফোবিয়া, যাই ভাবেন না কেন পরামর্শ একটি, এই দিন নিয়ে খুব একটা বেশি ভাবতে যাবেন না, কারণ আপনার ইচ্ছা শক্তি, আপনার চিন্তা শক্তি, আপনার বিশ্বাস এই সবের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল।
বেশ আগে করে একটা রিসার্চ সেখান থেকে এই জিনিসটা করেছিলাম, এর আগে আপনারা শুনেছেন, এবং আমি জানি না যে এই দিনটি খারাপ না ভালো, কিন্তু এইরকমই একটা চাল তারিখ এইরকমই একটা শুক্রবারে শুরু হয়েছিল ভূত আসাম, যেটা কিনা এই মানে আমার জানা মতে বাংলাদেশে আমার জানা মতে পৃথিবীর মানে প্রথম কোনো হরর শো যেটা FM রেডিও স্টেশনে হয়, এবং যেটা কিনা আমাদের বিভিন্ন জায়গায় তারপরে ছড়িয়ে গেছে, তার অনুকরণে অনুসরণে অনেক কিছু হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এটা একটা মানে যদি কেউ বলেন যে বিজনেস বা অন্য কিছু শুরু করার জন্য এই দিনটি খারাপ, তাহলে হয়তো এখানে এসে আবার একটু খটকা লাগতে পারে আপনার কাছে, আমরা শুরুই করেছিলাম এরকম একটা দিনে। যাই হোক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর ভূত এফএম, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের SMS করতে চান, টেক্সট করতে চান, তাহলে যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofoorti.fm, এখানে আপনি নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানার সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে, আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.phurti and www.facebook.com/bhootfm.rasal। তো আমরা চলে যাই আমাদের অতিথির কাছে, আমাদের প্রথম অতিথি ডক্টর আলিফ, এবং তার কাছ থেকে আমরা শুনব তার ঘটনা। এবং কিছুদিন আগে আপনি ঘুরে এসেছেন সৌদি আরব থেকে, রাইট?
আসসালামু আলাইকুম সবাইকে, জি রাসেল ভাই,
এবং ওইখানে আপনি বলছেন সেটা সেই গল্পটা আমরা পরে শুনবো, ওইখানে আপনি একজন বাঙালিকে পেয়েছিলেন যে বাঙালি
বাঙালি পেলেই সবাই খুব খুশি হয়ে যায় যে বাঙালি, তো কথা বলতে কথা বলার মাঝখানে তখন আমাকে জিজ্ঞেস করলেন ভাইয়ের নাম কি, তা আমি বললাম আলিফ, বলে আপনি কি করেন, আমি ডক্টর, আমি তো বলে যে আপনি কি ভূত এফএম শোনেন, আমি বললাম যে হ্যাঁ শুনি, বলে ডক্টর আলিফ কে চেন, ডক্টর আলিফ নামে একজন আছে, আমি বললাম যে তখন আমি পরিচয় দিলাম যে আমি সেই
আলহামদুলিল্লাহ
যে বললো যে তাহলে আমার কাছে একটা ঘটনা আছে
এবং তিনি ঘটনা পাঠিয়েছেন এবং তিনি ইন্টারনেট ইউজ তেমন না করেন তিনি করেন না কিন্তু তিনি হচ্ছে ভূত এফএমটা শোনেন তো আপনি বলছেন যে ইনশাল্লাহ মানে 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 আজকেও হয়তো তিনি মানে মোটামুটি
আমি শিওর না আমি কোনো কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আসেন
কিন্তু কিন্তু আজকে হয়তো শুনছেন তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে ঘটনা পাঠিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন সাহেব আপনাকে অনেক ধন্যবাদ দিতে আপনি এই মুহূর্তে শুনে থাকেন আমাদেরকে তো যাই হোক আমরা প্রথম ঘটনা চাই আমাদের এবং তারপরে আমরা সালাউদ্দিন সাহেবের ঘটনা
শুনবো রাসেল ভাই অনেকদিন পরে এসছে আর কি তো প্রথম যে ঘটনাটা শেয়ার করবো সেটা এক রাহান নামে একজন লোকের ঘটনা আর কি ওনারা আগে পুরান ঢাকার নাজিরা বাজার থাকতো তো সপরিবারে 1996 দিকে ওনারা শিফট হয়ে মিরপুরে চলে আসেন আর কি নিজেদের বাড়ি তুলেছেন তো আমি একটু ডিসক্রিপশন দিতে যাচ্ছি তাদের বাড়িটা হচ্ছে দোতলা খুব ব্লক ব্লক করে পল্লবীর কাছেই ওনাদের বাসা তো ব্লক ব্লক করে বাড়িগুলো তো একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব প্রায় মনে করেন 8-10 feet এরকম আর কি অনেক আগে 96 সালের কথা আর কি তো তারা দুইতলা বাড়ি তোলে তো নিচতলা তাদের ভাড়াটি ভাড়াটিয়া ছিল নিচতলা দুটো ফ্ল্যাট দুই ইউনিটে আর উপরে পুরোটাই জয়েন করে তিনি থাকতেন তার ওয়াইফ তার বাচ্চা এক পাশে থাকতো আর আরেক পাশে থাকতো তার বাবা মা এবং তার ছোট ভাই আর বোন ছিলেন বোনের বিয়ে হয়ে গেছে আর কি তো ওনার একটা স্বভাব বলবো কিনা রাসেল ভাই ঠিক জানি না আসলে আজকে তো অনেক 13 তারিখ নিয়ে কথা হচ্ছে তো স্বভাব না এটা বলতে পারেন যে অভ্যাসও বলতে পারেন তো এটা কি হয় উনি রাত্রেবেলা প্রায় সময় ক্রন্দনরত কান্না করা অবস্থায় তাকে সবসময় পাওয়া যেত তার ওয়াইফ সবসময় তাকে কান্না করা অবস্থা পেত
আচ্ছা
মাঝে মধ্যে সে জোরে কান্না করতো মাঝে মধ্যে কিন্তু কান্না করতো সে প্রায় প্রতি রাতে এবং সে যখনই ঘুম ভাঙত ওই ক্রন্দনরত বা কান্নারত অবস্থায় সে হাঁটু জড়িয়ে বসে থাকতেন এবং চিন্তা করতেন আমি এতক্ষণ কি স্বপ্নে দেখেছি বা সে কখনো রিকল করতে পারতো না তোর স্বপ্নটা কি ছিল
আচ্ছা
প্রায় এটা বলতে গেলে প্রতিদিনই হতো আবার কখনো হতো না কোনো সময় সে জাগতো কোনো সময় সে জাগতো না একদিন রাতে রাসেল ভাই প্রায় তখন 2:30-3 বাজে এমন সময় তার ঘুম ভাঙে তো ঘুম ভাঙার পরে সে দেখে সে কাঁদছিল চোখে অনেক মানে চোখে পানি জমে আছে এবং চোখ ফুলে আছে সে আবারও ঠিক একইভাবে হাঁটু জড়িয়ে বসে চিন্তা করতে লাগলেন যে আমি আজকে রাতে কি স্বপ্ন দেখেছি সে শিওর যে সে স্বপ্ন দেখেছে কিন্তু কি দেখেছে সে জানে না
আচ্ছা
সে রিকল করার চেষ্টা করছে ঠিক এমন সময় হঠাৎ করে কিছু মানে হুম মানে গুম গুম সাউন্ড পাচ্ছে
আচ্ছা
তো পুরো বাসার লাইট জ্বালালো সে সাউন্ডটা কোথা থেকে আসছে জানালা সরিয়ে মানে জানালা সরিয়ে দেখার চেষ্টা করলো যে সাউন্ডটা আসছে কোথা থেকে তো যতটুকু সে খুঁজে মানে খুঁজে দেখতে পায় যে সাউন্ডটা আসছে তার বাসার নিচে সিঁড়ি কামড় থেকে রাত তখন 2:30 বাজে 2:30-র বেশি বাজে তো সিঁড়ির দোতলার সিঁড়ির কামড় লাইট জ্বালানোর পরে সে নিচে কিছু মানুষের টুপি দেখতে পান না অনেকগুলো মানুষের টুপি দেখতে পান তো নিচে যেহেতু নিচের সিঁড়ির কামড়ার লাইট কিন্তু বন্ধ ছিল তো নিচে যে নিচে যখন সিঁড়ির কামড়ার লাইট জ্বালাবে এমন সময় জ্বালানোর আগে উপরের লাইটের আলোতে সে দেখতে পায় অনেকগুলো লোক আপনার কোরআন শরীফ পড়ছে অনেকগুলো প্রায় 20-25 জন মানুষ কোরআন শরীফ পড়ছে কলাপসিবল গেটটাও লাগানো খোলা
আচ্ছা
আর রাসেল ভাই 96-এর দিকে ঘটনা তো আপনার মনে হয় যে ওই সময় তো একটু চোর ডাকাতের ভয় ছিল সবাই তো কলাপসিবল গেট খোলা থাকবে প্লাস এতগুলো মানুষ কোরআন শরীফ পড়ছে আমি তাদের কাউকেই চিনি না আর উইদাউট এনি রিজন রাত 2:30-র দিকে কে এসে কোরআন শরীফ পড়বে
সেটাই
তো সে অনেক চেষ্টা করলো খুঁজবার জন্য যে কেন কোরআন শরীফ আব্বা তো ডাকার কথা না নিচে যে দুটো ফ্ল্যাট আছে দুটো ফ্ল্যাটের মানুষজনদেরকে জিজ্ঞেস করলো যে আপনারা কি কাউকে বলেন তো ওই সময় ফজরের ওয়াক্ত চলে আসে তো এক মুরব্বী যখন ফজরের আমাদের জন্য ওঠা বলে কই কই আমি তো কোনো কোরআন শরীফের আওয়াজ পাই নাই তো সে খুব কনফিউজ হয়ে যায় বাসায় মাথা চুলকাতে চুলকাতে সে চলে যায় ঠিক প্রায় 6 মাস পর ওই দিনের প্রায় 6 মাস পর রাসেল ভাই উনি আবারও তার একই অবস্থায় ঘুম ভাঙে তো ঘুম ভেঙে সে আবারও ঠিক একই চেষ্টায় একই প্রচেষ্টায় যে আমি স্বপ্ন কি দেখেছি ওই দিনও তাকে ক্রন্দনরত সে নিজেকে কান্না করা অবস্থায় পায় যে চোখ পুরো ভিজে আছে ফুলে আছে তো হঠাৎ করে সে কান্নার আওয়াজ পায় এরই মধ্যে
আচ্ছা
তো কান্নার আওয়াজটা সে মোটামুটি কনফার্ম যে নিচের কান্না থেকেই আসতে থাকে সে পুরো বাসার লাইট জ্বালাবে ওই দিন রাসেল ভাই আমি বলি এই ঘটনার আগে আমাকে মিস হয়ে গেছে ওই সময় প্রচন্ড গরম পড়েছিল তো এলাকায় এলাকায় আপনার রাসেল ভাই প্রচন্ড মানে এলাকায় এলাকায় মসজিদে খুব বৃষ্টির জন্য দোয়া চাচ্ছিলেন তো ওই দিন
সবাই দোয়া করছিল
আজকের মতো শুক্রবার তো জুম্মার দিন জুম্মার নামাজ শেষ করে সে বাসায় আসার পর খুব খারাপ লাগছিল সেদিন। তো খুব খারাপ লাগবার কারণে সে ব্লাড প্রেশার চেক করে, ব্লাড প্রেশার লো পায়, পর ওষুধ ডাক্তার নিয়ে এসেছিল বাসায়, ওষুধ দেয় কিন্তু ওষুধে কোনো কিছু হচ্ছিল না। মাগরিবের নামাজের পর তার একটু ভালো হতে থাকে, তার শরীর ভালো লাগতে থাকে, কিন্তু যে ব্রিজটা আছে তার শরীরে শীত করতে থাকে, ঠান্ডা একটা মানে হিম হিম ভাব। তো যে বাতাসটা আসে তো তার ওয়াইফকে জিজ্ঞেস করে কি ব্যাপার, বাইরে কি বৃষ্টি হবে নাকি? বলে কিসের বৃষ্টি, আমি ঘামতেছি যায় গরমে। তো ওই দিন রাতের বেলা রাস্তাতে প্রচন্ড বৃষ্টি হয়, রাত 12:30-12:30 দিকে প্রচন্ড বৃষ্টি নামে এবং ইলেকট্রিসিটি থাকে না। এবং পরের দিন খবর পাওয়া যায় যে আশেপাশে গাছগাছালি সব এত ঝড় হয়েছে যে পড়ে যায়। তো ওই দিন রাতের বেলা তার ঘুম ভাঙে, যেটা আমি রাস্তাটাকে নিয়ে যাবো, কান্নার সাউন্ড পাচ্ছে, ইলেকট্রিসিটি নাই। তো সেদিন সে টর্চ খুঁজে টর্চ মেরে মেরে নিচের দিকে যায়, তাকে কান্নার সাউন্ডটা ওই দিকে নিয়ে যাচ্ছে। সে সিঁড়ি দিয়ে যখন নিচে নামে, নিচে নামার পর টর্চ একজনের মুখে মারে, দেখে যে একটা লোক কান্না করছে। আবার পাশে টর্চটা নাড়ানোর পর আরেকজনের দিকে চোখ পড়ে, আরেকজন কান্না করছে, একটা মহিলা, কেউ তসবি করছে, কেউ কান্না করছে, সবাই সিঁড়ির কান্না দাঁড়ানো, প্রায় 15-20 জন সবাই অচেনা রাখে, কাউকে সে চেনে না, সবার মুখে মুখে টর্চ মারছে কিন্তু কাউকে সে চেনে না। এই লোকগুলো কোথার থেকে আসলো এত রাতে বেলা, এত রাতে কেন আসবে লোকগুলো? সবাই কান্না করছে। তো সে তার বাড়ি থেকে বের হয়ে ডান দিকে গেলেই রাসেল ভাই তাদের গ্যারেজ, গাড়ির গ্যারেজ আর কি, তো গ্যারেজের দক্ষিণ পাশে এবং পূর্ব পাশে শাটার লাগানো, ওই শাটারগুলো খোলা, কলাপসিবল গেটও খোলা, এবং ওই প্যাসেজের মধ্যে আরো মানুষ, মানুষকে মনে হচ্ছে তার ফেলে যেতে হচ্ছে, তার সারা শরীর শীত করছিল। তো ওই গাড়ির গ্যারাজের সামনে যাওয়ার পর দেখে যে গ্যারেজের চারিপাশে আপনার চাদরের মধ্যে রশি দিয়ে বেঁধে তাদের বারান্দার সাথে চাদর ঝুলানো, হয়তো ওইখানে কিছু হচ্ছে। তার মাথার মধ্যে আসছিল আসলে কি হতে পারে। তো দেখে হঠাৎ একটা লোক এসে বলে, এই দেখি 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 পানি নিয়ে আসছে, গরম পানি। জিনিসটা খুব তাজ্জব লাগছে, এদেরকে আমি চিনি না, আমার বাসার নিচে পাও গ্যারেজের যে শাটার খুলে কাহিনী কি? পরে সে দেখে যে মানে একটু ফাঁক হয়ে যায় পর্দাটা, একটু ফাঁক হয়ে যাওয়ার পরে সে দেখে যে একটা পা দেখা যায় ডেড বডির মতো, এবং মাথার চারিপাশে 4-5 জন লোক দাঁড়ানো, তাদের মাথা দেখা যায় না, তারা দোয়া পড়ছে, হয়তো তারা ওই লাশটাকে গোসল গোসল করাবে, তার বুঝতে বাকি নেই এটা একটা লাশ।
ওকে,
তার মিনিট পাঁচেকের মধ্যে তার সব ভ্রান্তি দূর হয়ে যায় যখন সে দেখে ওই লাশটা সে নিচে,
সে নিজেই,
সে ওই মুহূর্তে স্টাক হয়ে যায় এবং এক চিৎকারে অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন বাবা মাকে ঘটনাগুলো বলে, শেয়ার করে, তাকে একটা হসপিটালে নিয়ে আসা হয়। তো বাসায় নেওয়ার পর সে যখন ঘটনাগুলো বলে যে আমি এই জিনিসগুলো দেখেছি, তো মানে স্বভাবতেই রাসেল ভাই আমার মোটামুটি সব ঘটনাতে কেউ কারো কথা বিশ্বাস করে না, তারাও বিশ্বাস করে না, এবং স্ত্রী তো মোটামুটি তার প্রতিদিন প্রত্যক্ষ করে, সে প্রতিদিন এই যে কান্না করে এগুলি স্ত্রী টের পায়। তো সে মনে করেন যে না, তাকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়ার পর তাকে ওষুধ দেয়, ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর কথা, কিন্তু রাসেল ভাই সেই ঘুম তো আর বেশি দিন টিকে নেই। ওই দিনের ঘটনা, ওই দিন রাতের বেলা রাসেল ভাই ঠিক একই অবস্থায় ঘুম ভাঙে তার, কিন্তু ওই দিন ইলেকট্রিসিটি ছিল, ওই দিন আর কোনো ঝড় বৃষ্টি কিছুই না। তো নিচে যাওয়ার আর রিস্ক নেয়, সে বারান্দা দিয়ে তাদের ওই প্যাসেজটা দেখা যায়। সে বারান্দা দিয়ে যে দেখার চেষ্টা করলেন, দেখলেন ঠিকই তো ওই জায়গায় ওই প্যাসেজে লোকগুলো দাঁড়িয়ে আছে। সে তার ভাইকে এক জোরে পাশের ফ্ল্যাটে যে তার ভাইকে নেয়, ভাইকে নিয়ে সে নিচে যায়। তার ভাই বলে, কোথায় ভাই, গেট তো বন্ধ, চলাচল গেট তো বন্ধ, শাটার তো ক্লোজ। বলে এই মাত্র আমি বানানা থেকে লোকজনদেরকে দেখলাম, বলে এরা নাই। বলে তখন সে নিজে নিজে থেকে, আমি কি দেখছি সব,
শুধু একাই দেখছি না,
একাই দেখছি আমি সব। তো তার ভাই বলে, ভাই আপনি যে রেস্ট নেন, আপনি কি ওষুধ খাইছেন কি না, ওষুধ খাই থাকে না থাকে থাকে না, ওষুধ খান, আপনি একটা ঘুম দেন, আপনি সকালবেলা দেখবেন ফ্রেশ লাগবে। তো সে ভাইয়ের কথা শুনে দরজা লাগায়। তো লাগাতেই যখন ঘুরে তার বেডরুমের দিকে যাবে, ওর সময় দেখলে সে ড্রয়িং রুমে দুটো কফি,
ড্রয়িং রুমের মধ্যে
দুটো কফি,
আচ্ছা,
কফিনের মধ্যে রাসেল ভাই সে কোনো ডেড বডিজ দেখে না, কিছু না, সে দুটা কফিন দেখে। এই দেখে স্যার সে আবার বিশাল বড় চিৎকার, এবং সবাইকে সে জড়ো করে, সবাইকে কাছে নিয়ে বলে আমি এই এই জিনিস দেখছি। তো সবাই তাকে ওই দিন রাতটা অনেক শান্ত রাতে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু এর কয়েকদিনের মধ্যে তেমন কিছু ঘটনা আর তিনি পান নাই, এবং স্বপ্নও দেখেন নাই সে। ঠিক এক সপ্তাহ পর, সরি রাসেল ভাই আমি বুঝেছি, ঠিক 14 দিন পর, 2 সপ্তাহ পর ওনার বাবা মসজিদ থেকে আসেন।
আচ্ছা,
মসজিদ থেকে আসার পরে তসবি করছেন এবং ইজি চেয়ারে বসে পানি চেয়েছেন। তো ওনার বাবা একদম সুস্থ ছিলেন, ইজি চেয়ারে পানি চাওয়া অবস্থায় তাকে যখন পানি দিতে আসা হয়, দেখে যে হাত থেকে তসবিটা পড়ে গেছে। তো সবাইকে ডাকা নিয়ে ডেকে আনা হয়, তো সেও নিচে ছিল, বাসার নিচেই ছিল, তাকেও ডেকে আনা হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো যখন কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে, তো বাসায় নিয়ে আসা হয় রাসেল ভাই। তিনি মানে সে খালি ভিজুয়ালাইজ করতে থাকে যে আমি এই জিনিসগুলাই কয়েকদিন আগে দেখেছি, আমার বাবা মারা গেলেন আজকে, আমি দেখলাম যে আমার সিঁড়ির কামরায় লোকজন কান্না করছে, কিন্তু রাসেল ভাই এদেরকে সবাই আমি চিনি, এদের সবাইকে আমি চিনি, আজ আমি সবাইকে যাদেরকে দেখছি সবাইকে চিনি। ঠিক একইভাবে গ্যারেজের মধ্যে আমার বাবাকে গোসল করানো হচ্ছে, আমার গ্যারেজের চারিপাশে কাপড় কাপড় ঠিক একইভাবে বাঁধা, এবং একজন লোক মানে আমার ছোট ভাই নিজে পানি নিয়ে আসছে, দেখে দেখি পানি নিয়ে যাবে গোসল করানোর জন্য। একই দৃশ্য আমি এর আগেও একবার দেখলাম, দেখেছি। তো বাবার ডেড বডি নিয়ে রাসেল ভাই তারা জানাজা দেয়, কিন্তু কফিনের কথা তো আমি শেষ করলাম। তাহলে এত কিছু মিলে গেল, কফিনের কথা তো মিলল না,
দুটা কফিন, রাইট।
তো তার বাবা যে মারা গেছে সে এই দৃশ্য হয়তো আগে দেখেছে। কষ্টকর বিষয় হচ্ছে যে লাশ যখন জানাজা শেষে ট্রাকে তোলা হয় তখনই বাসার থেকে নিউজ আসে যে তার মা মারা গেছে, একই দিনে তার বাবা মা দুইজনই মারা।
এই জন্য সে দুটো কফিন
কিছু মিলে, এবং তারপরে বাসায় আসার পরে ঠিক একইভাবে লাশটাকে ট্রাক থেকে নামিয়ে বাসায় আনা হয়,
যা যা দৃশ্য আমি আগে দেখেছি,
আবার গোসল করা হয়, এবং নিচে দুটা কফিন, তারপরে সবকিছু সে দিয়ে দিতে থাকে।
খুব দুঃখজনক,
হয়তো রাসেল ভাই এটা সেই জানে, তার একই দিনে সে বাবা মা দুজনে,
এবং যেটা সে আগে থেকে তার একটা মানে মানে ধারণা পাচ্ছিল,
এবং এটা তাকে একটা সংকেত।
সাধারণত মানে আমাদের কাছে এরকম ঘটনা ঘটলে আমরা শুনলে পারতাম যে কেন দেখছি কি হচ্ছে।
বাবার মারা যাওয়ার ঘটনা রাসেল ভাই 10-15 বছর একজনকে বললে হয়তো চোখের পানি আসবে না, একই দিনে বাবা মা মারা গেছেন, একই দিনে বাবা মা চলে যান, এখনো
না। তার চেয়ে সবচেয়ে বড় কথা যে একই দিন তো কষ্ট পেয়েছেন, এবং সেই ব্যাপারটা তিনি বেশ আগে থেকে বুঝতে পারছিলেন, এবং সেটা তিনি মিলাতে পারেন কি হয়ে মিলবে, বাট সেটা মিলে গেছে খুব দুঃখজনক ভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। আমি একটা কথা শুধু বলি, সেটা হচ্ছে আমাদের ব্রেকে যেতে হবে এখন। তার আগে জানাই যারা দেশের বাইরে থেকে শুনছেন তাদের একটা সুখবর রয়েছে, আমাদের যে ফেসবুকের যে ফ্যান পেজটা রয়েছে রেডিও ফুটি ভূত এফ এম এল, অর্থাৎ www.facebook.com/bhootfm.rasel, এইখানে যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন, অর্থাৎ মেসেজ পাঠাতে পারেন ফেসবুকে, এবং সেই মেসেজগুলো আমরা এখনই দেখবো এবং সেই মেসেজগুলো পড়বো। সুতরাং দেশের বাইরে যারা রয়েছেন তারা সরাসরি আমাদের সাথে কিন্তু পার্টিসিপেট করতে পারেন এখন, যারা লাইভ শুনছেন আমাদেরকে। যারা আজকে শুনছেন হয়তো পরে শুনবেন, তাদেরকেও বললাম যে আগামী সপ্তাহ থেকে আপনি যদি চান যে লাইভ শুনবেন তাহলে আপনার এই অপশনটা আপনার জন্য খোলা রইল, যে আপনি টেক্সট করে দিলে সেই টেক্সটটা আমরা পড়বো ফেসবুকে। আর লিঙ্কটা আরও বলে দিচ্ছি, www.facebook.com/bhootfm.rasel, রাসেলের স্পেলিং কি হচ্ছে RUSSEL। আমরা চলে যাচ্ছি ছোট বিরতিতে, ফিরে আসছি একটু পরে। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকে ডক্টর আলী সহ আরো অনেকেই আছেন, তাদের কাছ থেকে
ভূত এফ এম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক। আমরা দেখতে পাচ্ছি যে মৃদুল রহমান কুষ্টিয়া থেকে আমাদের SMS করেছেন, এবং এখানে তারা শুনছেন আমাদেরকে এখন, এবং আমাদেরকে রাস্তা বগুড়া থেকে শুনছেন, এবং পড়শি আমাদের শুনছেন, এবং তিনি বলছেন যে আজকে মারা যাচ্ছিলাম, কেন সেটা অবশ্য লেখেননি। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন যে আলিফ ভাইকে তিনি মানে মিস করেন, তো আজকে তো আলিফ ভাই এখানে এসছেনই। হিমেল, এটা মানে হিমেল পান্ডে হবে, গুলশান দুই থেকে আমাদের এখানে SMS করেছেন, এবং লাস্ট থ্রি উইকস হি মিস ভূত এফ এম, বাট আজকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। থ্যাংক ইউ ফর বিইং উইথ আস, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পাবো। অ্যান্ড মায়মন সিং থেকে আমাদেরকে SMS করছেন, দেখতে পাচ্ছি আজিয়ান নূর, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে SMS করছেন জিসান খান ফেন থেকে, শাউন রংপুর থেকে আমাদের SMS করছেন, এছাড়াও আমাদেরকে অর্ণব SMS করছেন, এছাড়াও আমাদেরকে সাগর SMS করছেন বরগুনা থেকে, মুনিয়া আমাদের সাথে আছেন এই বৃষ্টি রাতে, তিনি আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন জয়েন করলাম, এবং কিছু একটা মানে কি বলবো যে কিছু একটা জিনিস তিনি একটা কিছু ভয়ঙ্কর কিছু জন্য ওয়েট করছেন বিকজ আজকে ব্ল্যাক ফ্রাইডে। ওকে, সাইদুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন পাহাড় এবং খুব জ্বর মাথা ব্যথা তবুও তিনি শুনছেন, আপনার সুস্থতা কামনা করছি আমরা, আল্লাহ আপনাকে সুস্থ করে দিন সেটাই আশা করবো। এবং মৌমি আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন অভিজিৎ, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন এস এইচ ডালিম সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে তার ঘটনায়, এবং সেই ঘটনাটিও 2013 সালে ঘটেছিল, রাইট? আচ্ছা, আপনার তাহলে একটু বলেন যে কোথায় ঘটেছিল, কিভাবে হয়েছিল ঘটনাটা, আমরা পুরো শুনি কথা, অনেক লম্বা একটা কাহিনী।
আমি ডিরেক্টলি আমার ঘটনায় চলে যাচ্ছি, এটা ঘটেছিল 2013 সালে আমার সাথে। তো বলে রাখা ভালো, আমার বড় ভাই তার বিজনেসের কাজে রাজশাহী চাপাইনে অভ্যাস থাকত। ইভেন আমার আব্বুর সাথে আমার বড় ভাইয়ের 2 বছর কোনো কন্ট্যাক্ট ছিল না। তো আমি আমার আব্বুর সাথে আলাপ করে বললাম যে আমি ভাইয়ের খোঁজে একটু যাই,
এবং তার কোনো নাম্বার টাম্বার কিছু জানতেন না,
কিছু ছিল না। আমি জাস্ট আমার ভাই যার সাথে বিজনেস করত ঢাকা, একটা বড় ভাই ছিল, আমি জাস্ট ওনার বাড়ির ঠিকানাটা নিয়ে আমি উদ্দেশ্য হই চাপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। সো যে কথা সেই কাজ, আমি গাবতলি থেকে শ্যামলি বাসে উঠি, উঠে আমি কানসাপ নামক একটা জায়গাতে নামি। আপনারা যারা চাপাইনবাবগঞ্জে বাসিস চিনতে পারবেন। আমি ওখানে নামার পর যেটা শুনতে পারি, আমি যেখানে যাব এখনো 120 কিলো পথ আমাকে যেতে হবে। সো তখন বাজে রাত 10টা, আমি তখন একটা হোস্টেলে থাকি, সরি আমি একটা আবাসিক একটা হোটেলে থাকি। তো সকালে উঠে আমি ব্রেকফাস্ট করে একটা হোটেল থেকে রওনা দিই। বলে রাখা ভালো, চাপাইনবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত, চারপাশে বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ। যাই হোক, ওদিকে আমি যে 120 কিলো পথ যাবো, কোনো বাস ছিল না রাস্তাতে, অটো ভ্যান এবং টাটা গাড়ির একটা ইয়ে ছিল। তো যাই হোক, আমি অটোতে 30-40 কিলো গেলাম। যাওয়ার পর আমি আমার দুপুর হয়ে গেলো, যাইতে যাইতে আমি লাঞ্চ করলাম। তারপর বিকেলে আমি ভ্যানে চড়ে 5-6 কিলো গেলাম, তারপরে টাটা একটা গাড়িতে উঠলাম। উঠার পর আমি যখন যখন বিকেল হয়ে গেল, বিকেল শেষ হয়ে গেল, সন্ধ্যা হবে এরকম অবস্থা, সন্ধ্যা লাগাল অবস্থা, এরকম সূর্য লাল হয়ে গেছে। তো আমি খেয়াল করলাম আমি যেই পথ দিয়ে যাচ্ছি আশেপাশের এলাকাগুলো উঁচু নিচু
বরেন্দ্র অঞ্চল।
হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করি, এটা ভারতের বর্ডারের পাশের একটি এলাকা, অর্থাৎ একেবারে আনন একটা প্লেস। আমি খুবই ভয় পাচ্ছিলাম, ইভেন যে উঁচু নিচু জায়গা চিলার মতো, খুবই ভয় লাগতেছিল। যাই হোক, আমি ওটা থেকে নামলাম, তখন মাগরিবের আজান হয়ে গেছে, চারিদিকে অন্ধকার নেমে গেছে। তো নামার পরে এমন একটা জায়গা নামলাম, ওখানে 2-1 জন মানুষ আসল ভাইয়া, ইভেন কোনো ভ্যান নেই, অপরিচিত একটা জায়গা, বুঝতে পারতেছেন, খুবই ভয় লাগতেছিল। তো যাই হোক, ফর্চুনেটলি আমি একটা ভ্যান পাই, উনি সদাই করে বাড়ি ফিরতেছিল। তো অনেক রিকোয়েস্ট করার পর ওনাকে বললাম যে ভাইয়া আমাকে একটু নিয়ে যান, তো উনি অনেক রিকোয়েস্ট করার পর রাজি হইল। তো যাই হোক, আমি ওনার ভ্যানে উঠলাম। তো ওনাকে জিজ্ঞেস করলাম এই বাড়িটা এখান থেকে কত দূরে, উনি বললো 4-5 কিলো হবে, আমি তো অত দূরে যেতে পারবো না, আমি 3 কিলো মতো যেতে পারবো। তো যাই হোক, উনি আমাকে নামাইয়া দিল, আমি অনেক রিকোয়েস্ট করার পরেও নিয়ে গেল না। তখন রাত 8টা, আমি হাঁটা শুরু করলাম অপরিচিত একটা জায়গা, সাদা আকাশ, আমি ওই আবছা আলোতে চারপাশে যে পরিবেশটা দেখতে পারলাম খুবই ভয়ঙ্কর। তো যাই হোক, আমি হাঁটতে লাগলাম। তো উঁচু নিচু জায়গা আমি আগেই বলছি, বড় বড়
সেগুলো আমরা শুনেছি, আমরা তারপরে যাই।
হ্যাঁ, তো হাঁটতে হাঁটতে আমি দেখি একটা বাঁশ ছাড়, মাঝখানে 2টা মাটির ঘর, রাজশাহী অঞ্চলে ম্যাক্সিমাম মাটির ঘর থাকে, 2টা মাটির ঘর,
মানে রাজশাহী অঞ্চলে না, মানে আপনি বরেন্দ্র অঞ্চলের কথা বলছেন।
হ্যাঁ, যাই হোক, আমি দেখলাম একটা জানলা দিয়ে একটু আচ্ছা আলো আসছে। রাসেল ভাই বলে রাখা, বললাম দুপুরে খেয়েছি, খুবই টায়ার্ড ছিলাম এবং আমি হাঁটতে পারতেছিলাম না। তো আমি চিন্তা করলাম এ বাড়িতে গিয়ে আমি একটু রেস্ট নিই বা একটু থাকার ব্যবস্থা করি। তো যাই হোক, আমি এই রাস্তা দিয়ে ওই বাড়ির রাস্তা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেলাম। তো যে দুই তিনবার ডাক দিলাম কিন্তু কোনো রেসপন্স পাইনি আসলে। তো হঠাৎ করে আমি যখন ব্যাক করব তখন বৃদ্ধ একটা লোক তার পরনে একটা লুঙ্গি ছিল, একটা ফতুয়া ছিল এবং ডান কাঁধে একটা গামছা ছিল। তো আমি ওনাকে কিছু বলার আগেই উনি আমাকে হাত ইশারা করে বলল এই ঘরে ঢোকো। তো যাই হোক, আমি কোনো কথা না বলে ঘরে ঢুকলাম। তো ঢুকে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা আমি অমুকের বাড়িতে যাব। উনি বলল এখন রাত হয়ে গেছে, কাল সকালে যেও। উনি এই কথা বলে রুম থেকে বেরিয়ে আসলো। তো যাই হোক, আমি রুমে দুই মিনিট স্টে করলাম, তারপর উনি রুমের মধ্যে ঢুকলো, তারপর বললো ওই রুমে যেয়ে ঘুমো। তো যাই হোক রাসেল ভাইয়া, আমি রুমে চলে গেলাম। যাবার পর রুমের যে অবস্থা ছিল রাসেল ভাইয়া, আমার মনে হচ্ছিল রুমটা মিনিমাম 100 বছরের পুরনো। মাটির যে ঘর, মাটি পচা গন্ধ, প্লাস মাকড়সার যে বাসা, ওগুলো খুবই ভয় লাগতেছিল। রাসেল ভাইয়া উঠতে একটু অন্ধকার। তো আমি দেখলাম যে দেয়ালের মাটির দেয়ালের একটা কর্নারে ছোট্ট একটা জলচকির মতো ওখানে একটা বালিশ একটা কথা বিছানো। যাই হোক, আমি খুবই টায়ার্ড থাকার দরুন আমি ওখানে যে রাত হয়ে কখন যে ঘুমিয়ে পড়ছি এটা আমার খেয়াল নেই। যাই হোক, সকালবেলা আমার ঘুম ভাঙে খুব সকালে যখন হালকা আলো উঠছে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে বাইরে এসে চাষাকে ডাক দিলাম। সরি, আমি ভুলে গেছি, আমি আসার সময় আমার ব্যাগটা সাথে করে নিয়ে আসছিলাম। তো ঘুম থেকে উঠে আমি আগেই ব্যাগটা খুলতে দেখি আমার ব্যাগটা নেই। তো যাই হোক, আমি চাষাকে ডাক দিলাম, কোনো রেসপন্স ছিলাম না। তারপর ওই ঘরের আরেকটা যে ঘর ছিল ওই ঘরের দরজাটা নক করতে যাব, দরজাটা খুলে গেল আমার হাতে গিয়ে। তো যাই হোক, ভিতরে যেয়ে আমি দেখলাম আমার ব্যাগটা ওই যে ওই ঘরে একটা জলচুকি আছে, জলচুকির নিচে ব্যাগটা পড়ে আছে। যাই হোক, আমি ব্যাগটা নিয়ে পিছনে ইয়ে করলাম, চাচাকে বাইরে এসে আরো দুইবার ডাক দিলাম, কোনো রেসপন্স পাইনি। তারপর রাসেল ভাইয়া যেটা দেখে আমি আরো অবাক হলাম, আমি রাত্রে যে পথ দিয়ে বাড়ির মধ্যে ঢুকছি পথটা আমার কাছে একেবারে অচেনা। পথে বাঁশের পাতা, অনেক আবর্জনা, প্লাস মাকড়সার বাসা। আমার মনে হচ্ছে আমি এই পথ দিয়ে রাত্রে আসিনি
এবং অনেকদিন ধরে এই পথটাকে ব্যবহার করে না।
ওই বাড়ির উঠানে অনেক পাতা, একেবারেই আবর্জনা, মনে হচ্ছে 50-60 বছরের বাড়িতে
কেউ থাকেনি,
জন্তু আসেনি। তো যাই হোক,
পরিত্যক্ত বাড়ি ছিল
বলতে পারেন, পরিত্যক্ত বাড়ি। যাই হোক, আমি তখন খুব ভয় পেয়ে গেলাম। আমি হেঁটে হেঁটে রাস্তায় আসলাম। রাস্তায় এসে আরো যেটা অবাক হলাম যে আমি যে রাত্রে ঢোকার সময় যে জানালাটা দেখলাম ওই বাড়ির দিকে তাকে যে কোনো জানালাই গেছে, তাহলে আমি রাত্রে কি দেখলাম?
এবং আপনি বলছিলেন যে বাসাটা পুরোপুরি বাঁশ ঝাড়ের মতো,
এবং মাটির দোচাল, এবং অত বড় একটা একই একটাই ঘর, ওখানে জানালা থাকার কোনো কথাও না। আমি অনেকদিন ধরে যাওয়া আশা করি, বাট জানালা থাকার কথা না। আমি রাত্রে কি দেখলাম? যাই হোক, আমি তারপর চলে গেলাম ওই বাড়ির উদ্দেশ্যে, যে একটা চা স্টলে বসে হাত দিয়ে চা খেলাম। তারপরে ওখান থেকে মুরব্বীদের হেল্প নিয়ে আমি আমার গন্তব্যস্থলে চলে যাওয়ার পর আমি যে বাড়িতে গেলাম, বাড়ির পর তো বাড়িতে ছিলাম না। সন্ধ্যার পরে উনি বাড়িতে আসলেন, ওনাকে সালাম দিলাম, কথাবার্তা বললাম। তো রাত্রে খাবার সময় ওনাকে আমি বললাম, ভাইয়া আপনাদের বাড়িতে কিছু আছে? আমার ওই বাড়িতে ঢোকার পর গা ফুমছম করতে ছিল। ওই বাড়িটাও একটা অন্যরকম একটা বাড়ি।
আপনি আসলে বাইরে আমাকে যেভাবে বলেছিলেন অনেক কিছু মিস করছেন, আপনি ওই লোকটা বেশ পরহেজগার, আপনি আমাকে বলেছিলেন
ওই লোকটা অনেক পরহেজগার, ইভেন অনেক সৎ, নামাজ কালাম পড়েন, খুবই পরহেজগার একটা লোক। আমি যেটা ওই বাড়িতে ঢুকে বুঝতে পারছি রাস্তাটা। তো যাই হোক, আমি রাত্রে খেতে বসছি, ওনার সাথে কথাবার্তা বললাম, খাওয়া শেষ হলো, তারপর উনি আমাকে এক্সট্রা একটা রুমে, যে রুমে আমি থাকবো ওই রুমে আমাকে নিয়ে আসলেন। তারপর আমি উনি আমাকে বলল, কেন তোমার এরকম মনে হচ্ছে কেন? তারপর আমি আমার রাতের ঘটনাটা বললাম। তো তারপর উনি অনেক কিউরিয়াসিটি নিয়ে আমাকে জিজ্ঞেস করলেন লোকটা দেখতে কেমন ছিল। আমি তখন বললাম যে ওনার একটা চেক একটা লুঙ্গি পরা ছিল, একটা বাংলা ফতোয়া, দুই সাইডে পকেট যে ফতোয়াগুলো আগেকার মুরব্বরা ইউজ করতে এবং ডান কাঁধে একটা গামছা।
আচ্ছা,
তখন উনি অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর আমি প্রশ্ন করলাম, কি হয় আপনি, আপনার আপনি আমার দিকে এভাবে কেন তাকাচ্ছেন? অনেক মানুষ উপকৃত হয়েছে। আমি ওনার কাছে যেটা প্রশ্ন করলাম যে তাহলে আমি কেন দেখতে পারলাম, বললো আপনি ওনার বাড়িতে আসবেন, আপনি বিপদে পড়ছেন রাস্তায়, এই জন্যই আমি আপনাকে মানে আপনার সেফটির জন্য যেভাবেই হোক ওই বাসায় নিয়ে আপনাকে একটু সেফটি দিচ্ছেন।
এবং আপনি বাইরে খুব সুন্দর করে বলছিলেন যখন আপনি বাসায় যান তাকে ডাকছিলেন, এখন ঠিক ওই রকম লাগছে না কথাটা বলো। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ওই বাসায় চেয়ে যাবেন যখন ডাকছিলেন তখন কেউ শুনছিল না, বরং কিছুক্ষণ পরে ওই ভদ্রলোক বেরিয়ে এসে যেন সবকিছু মানে আপনাকে যেন অনেক দিনের চেনে। হ্যাঁ, এইভাবে আপনাকে
মানে আমি যখন ডাকলাম দুই তিনটা ডাক দেওয়ার পর কোনো রেসপন্স পেলাম না, যখন আমি ব্যাক করব তখন একটা ভদ্রলোক রুম থেকে বেরোলো।
সে পরিত্যক্ত বাসার কথা বলছেন?
পরিত্যক্ত বাসা থেকে বেরোয় উনি আমাকে রুমে ঢুকতে বললো। আমার কাছে মনে হলো আমি ওখানে যাব, উনি এটা জানে, আমি ওনাকে আগেই বলেছি, কিন্তু আসলে আমি তো ওনাকে বলিনি।
এবং উনি বলেন যে ভেতরে আসেন, প্রথম কথা আপনার সাথে হচ্ছে ভেতরে আসেন। হ্যাঁ, তারপর আমরা যাই আপনার ওনার বাবা এখন বলেন তারপরে কি হলো।
আমি তারপরে বিষয়টা শুনে খুবই অবাক হই, তখন আমার অনেক ভয় লাগতে লাগলো। বলে রাখা ভালো, কিন্তু শুক্রবার ছিল আর যে রাত্রে আমার সাথে ঘটনা ঘটে এটা শুক্রবারের রাত ছিল। তো যাই হোক, আমি ওই ঘটনাটা বলবো রাত্রে।
হ্যাঁ হ্যাঁ বলেন, তারপরে বলুন।
হ্যাঁ, তারপরে উনি আমি রুমে শুয়ে পড়লাম, তো উনি আমার ভিতরে চলে গেল।
পরের ঘটনাটা বললেন না যে মানে ওখানে কি ঘটনা ঘটেছিল সেটা তো বললেন
না। সরি, তো আমি ঘুমিয়ে পড়লাম, আনফরচুনেটলি আমি চিট হয়ে শুয়ে পড়ি, তো এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তারপরে অনেক রাত্রে আমার ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে যেটা আমি দেখি, আমি যেখানে শুয়ে আছি ঠিক আমার মাঝ বরাবর একটু অবয়ব। বলে রাখা ভালো, অবয়বটা একটা মেয়ের, ইভেন ওনার মাথা থেকে আমি যতদূর দেখতে পাই, আসলে একটা মানুষের নাক থাকলে একটা ইয়ে দেখা যাবে যে নাক ঠোঁট চোখ কিচ্ছু নেই। জাস্ট আমি খেয়াল করলাম, 5-6 সেকেন্ডের জন্য আমি খেয়াল করলাম চোখে একটা চোখ ছিল। আমি জাস্ট স্ট্যান্ডার্ড হয়ে গেলাম, প্লাস চোখ বন্ধ করে আমি যে নিঃশ্বাস নেব ওই ওই সাহসটুকু আমার নেই। আসলে
চোখে একটা চোখ ছিল না, কপালে একটা চোখ, সেটা বলেন জি,
কপালে একটা চোখ ছিল। আমি যে ডান সাইড হয়ে ফিরবো
আবার দেখতে পাচ্ছি এখানে রাব্বি আমাদেরকে কাতার থেকে এসএমএস এখানে ফেসবুকে টেক্সট করেছেন, ইনবক্স করছেন আমাদেরকে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখানে লিখছেন দেখতে পাচ্ছি জুয়েল রানা, এবং তিনি সৌদি আরব থেকে আমাদের সাথে আছেন। আমরা আপনারা যারা এইখানে টেক্সট করছেন বা আপনারা যারা পাঠাচ্ছেন, তারা লেখার আগে যেমন ফয়সাল আহমেদ ধানমন্ডি থেকে লিখেছেন, সুন্দর করে লিখেছেন ফয়সাল আহমেদের, এই ব্যাপারটাই আমি চাচ্ছিলাম যে প্রথমেই আপনি টেক্সট যেটা যেটা করবেন ফেসবুকে, প্রথমেই আপনি আগে লিখে দিবেন আপনার জায়গার নাম। যেমন উনি লিখেছেন ধানমন্ডি, তারপরে উনি মেসেজটা শুরু করেছেন, ঠিক একইভাবে আপনি যে দেশ থেকে করছেন বা যেখান থেকে করছেন সেটার নাম লিখে তারপরে আপনি মানে আপনার নাম নতুন করে লেখার কিছু নয়, আপনার নাম আমি দেখতেই পাচ্ছি। সো আপনি যে জায়গা থেকে করছেন সেই জায়গাটা দিয়ে করবেন। এই যে এখন সবাই করছেন, ধ্রুব ফাহিম দেখছি বরিশাল থেকে, রাহাত আমাদের এখানে তিনি অবশ্য লেখেন, চিটাগাং থেকে খালেদ আমাদের সাথে আছেন, তো অনেকেই এরকম ভাবে মানে যারা যারা বাইরে বিশেষ করে দেশের বাইরে রয়েছেন যারা এসএমএস করতে পারেন না, আপনারা কিন্তু চাইলে এইভাবে আমাদের সাথে থাকতে পারেন এবং এইভাবে আমাদেরকে মানে আপনাদের মতামত জানাতে পারেন এবং কোন ঘটনা ভালো লাগছে কোন ঘটনা খারাপ লাগছে সব কিছু আপনারা জানিয়ে দিতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে এছাড়াও সুমন আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, আরেকজন সুমন ইস্ট জুরাইন থেকে। এছাড়াও বনি আছেন আমাদের সাথে এবং তিনি বলছেন যে আজকে তার ফোন হারিয়ে গেছে, মাহি আমাদেরকে বলছেন যে বৃষ্টি ভেজা রাতে ভূত আচম শুনতে তার ভালো লাগছে। এই মুহূর্তে আমার সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নান্না, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সুমন, এবং এছাড়া আমাদের সাথে আছেন আরো অনেকেই। এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে লিখছেন, আমাদেরকে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস ছিল কিছু, নাফিস আমাদের সাথে আছেন, নাফিস আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সৌরভ বরিশাল থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি নামটা কি নিওনা, রাইট, নিওনা, এছাড়া আমাদের সাথে রয়েছেন হৃদয়, আরাফ উত্তর থেকে আমাদের সাথে আছেন, এস এইচ ডালিম আমাদের সাথে রয়েছেন, বাবু যশোর থেকে আমাদের সাথে রয়েছেন, শুক্তি আমাদের সাথে রয়েছেন নেত্রকোনা থেকে, বরিশাল থেকে পার্থ আমাদের সাথে রয়েছেন, জ্যাকলিন রয়েছেন নাটোর থেকে, আশিক আমাদের সাথে রয়েছেন, পাপড়ি রয়েছেন ভূতের গলি থেকে, কাকলি আমাদের সাথে রয়েছেন নাজিরাবাজার থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন তাওসিফ বরিশাল জেলা স্কুল থেকে, সাইদুর রহমান আমাদের সাথে রয়েছেন, লিখন সাভার থেকে আমাদের সাথে রয়েছেন, হুসাইন সিলেট থেকে আমাদের সাথে রয়েছেন, রাহাত বরিশাল থেকে আমাদের সাথে রয়েছেন, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছেন রুমিন, এবং আমাদেরকে এবং তিনি বলছেন যে ডে বাই ডে স্টোরি অনেক ইম্প্রুভ করছে, আপনাদের আপনাদের কাছে এটা মনে হয় তার আমরা খুবই খুশি। সাইদুর আমাদের সাথে রয়েছেন, মাসুদ আমাদের সাথে রয়েছেন, গ্রিন রোড থেকে আমাদের সাথে রয়েছেন জরিন, এছাড়াও মুস্তাকিম কসেস বাজার থেকে আমাদের সাথে রয়েছেন, এবং তিনি বলছেন যে লিসনিং ভূত আসলাম আফটার আ লং টাইম এবং এনজয় করছেন তিনি শোটা, ওয়েলকাম ব্যাক, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। একটা ছোট্ট বিরতিতে যাব আমরা, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, এবং বিরতির পরে আমরা আবার ডক্টর আলিফের ঘটনায় যাব, এবং আশা করছি আপনারা এনজয় করবেন সেটা।
This track was downloaded from FusionBD.com.
Good FM. The night comes alive with Grounding Form.
নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিং ফোন, শুনছেন সবসময় রেডিও ফোর থেকে পয়েন্ট ও এফ এম, আমি রাসেল আসির সাথে, এবং নাজ রিয়াদ থেকে আমাদের এখানে লিখছেন, এছাড়াও চিটাগং থেকে দেখতে পাচ্ছি লিখছেন আমাদেরকে আই লাভ ইউ ভূতাসন, এছাড়াও আমাদের সাথে এখানে দেখতে পাচ্ছি ঢাকা মিরপুর থেকে আছেন। আচ্ছা, বিশেষ করে দেশের বাইরে যারা আছেন তারা প্লিজ একটু আমাদের একটু এখানে বেশি নক করবেন, এবং আমি দেখতে পাচ্ছি যে ঢাকার প্রচুর ঢাকা চিটাগং নাটোর সহ আরও বিভিন্ন জায়গায় বরিশাল সব জায়গা থেকেই আমাদের এখানে প্রচুর ইনবক্স করছেন আপনারা, এবং আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তাদের সাথে আমরা কোনো সরাসরি এভাবে কথা বলার সুযোগ আমাদের খুব কমই হয়েছে, সুতরাং প্লিজ একটু জানিয়ে দেন যে আপনার কথা থেকে আসছেন। যেমন আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নাজমা আমাদেরকে রিয়াদ থেকে টেক্সট করেছে, এখানে ইনবক্স করেছেন একটা, এবং নাজমা রহমান পুরো নাম, ডাক নাম নাজ। আচ্ছা, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যারা আমি একটু যারা এই মুহূর্তে জয়েন করে তাদেরকে বলে দিই যে আমরা আমাদের যে ফেসবুকের যে পেজটা রয়েছে, ভূত আসামের যে পেজটা রয়েছে, সেই পেজে আপনি চাইলে আপনার আপনি জানতে পারেন যে কোন স্টোরি আপনার ভালো লাগছে, কোনটা খারাপ লাগছে, এবং আজকের স্টোরিগুলো ইনফ্যাক্ট আপনার কেমন লাগছে সে সব কিছুই আপনি জানাতে পারেন, এবং সেটার জন্য আপনি যেটা করতে হবে আমাদের এই ফেসবুক পেজটা চলে যেতে হবে www.facebook.com/bhutasam.rasel, এবং bhutasam.rasel রাসেলের স্পেলিং হচ্ছে RUSSELL, এবং এখানে গিয়ে আপনি আমাকে আপনার মতামত বা আপনার যে কোনো অনুভূতির কথা আপনি আমাকে টেক্সট করতে পারেন। এছাড়াও রেডিও ফুটি যে পেজ শেয়ার হচ্ছে সেই পেজে দেখছি আমাদের এখানে আরফান রাসেল আমাদের সঙ্গে রয়েছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি বাদশা শেখ লিখেছেন। আচ্ছা, অনেকেই ফেসবুকে যখন ভূতাসম নিয়ে নেগেটিভ কিছু বলেন তখন অনেকে রিপ্লাই দেন, সেইগুলো তাকে মানে মানে তুলাধুনা করা হয় আর কি, তো আমি বলবো যে দরকার নাই, একেবারেই সেটা করার দরকার নাই, সবাই সবার মতামত জানাক, এবং যারা আমি তো সবসময়ই বলি যে যারা বলেন যে ভূতাসমের এই ঘটনাটা খারাপ লাগছে বা এটা এটা এরকম লাগছে, তখন আমি সবসময় বলি যে তারা আমাদের কাছে এক্সপেক্ট করেন যে আমরা তারা জানেন যে উই ক্যান ডু বেটার, দ্যাটস ওয়াই তারা হচ্ছে তাদের মতামতটা ওইভাবে জানান, সো সেটাকে মানে পজিটিভলি নেন। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে হচ্ছে ফারহান ইশরাক আমাদের সাথে রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি আলজি ইসলাম ফয়সাল, ফেসবুকে দেখতে পাচ্ছি নামগুলো, বোরহানউদ্দিন সরকার, তৌফিক আমাদের সাথে রয়েছেন, এছাড়াও রয়েছেন সুমা আফরিন ফারিয়া, এবং এছাড়াও রায়ান হিমেল আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাকিব সহ আরো অনেকে ফেসবুক আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, আপনারা যারা আছেন আমাদের সঙ্গে তাদেরকে অনেক 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 থ্যাংকস। আমাদের এস এম এস করার নিয়ম ছিল বলে দিচ্ছি, মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এবং আমাদের অলরেডি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের মেসেজ করছেন, একটু আগে আমরা মেসেজ যেহেতু করেছি, আবার একটু পরে পড়ি আমরা চলে যাই ডক্টর আলিফের কাছে তার ঘটনায়, শুনে আসি তার কাছে তার দ্বিতীয় ঘটনাটি, যেটি তিনি এবার সৌদি আরবে গিয়ে শুনেছেন। শুনি আপনার।
জি রাসুল ভাই, অ্যাকচুয়ালি আমার তৃতীয় দিন আর কি মক্কায় থাকা অবস্থায় তৃতীয় দিন, আমাদের হোটেলের নিচে একজন লোক ছিল যার কথা বললাম সালাদিন সাহেব, সে ড্রিঙ্কস বিক্রি করতো, নাকি ড্রিঙ্কস ব্রেডস এন্ড অল দ্যাট বিক্রি করতো, জুস ড্রিঙ্কস এগুলো বিশেষ বিক্রি করতো আর কি। তো সে একদিন আমাকে ধরে বসে কথাবার্তা হচ্ছিল, দেশের কথা হচ্ছিল, বাংলাদেশের কথা হচ্ছিল, তো পরিচয় সে আমার কথা জেনে ফেলে, তো আমাকে বলে যে তাহলে আমি আপনাকে একটা ঘটনা শেয়ার করি। তো সে যখন প্রথম সৌদি আরবে আসে, সেটা হচ্ছে বললো যে আমি অনেক অল্প বয়সে সৌদিতে আসি, অনেকদিন হয়ে গেছে, অলমোস্ট 23 বছর ধরে আমি সৌদিতে। তো আমি সৌদিতে থাকা অবস্থায় আর কি, তো প্রথম আমার জয়েন হয়েছে টাইফ, সে থাকে তখন সে টাইফ হয়ে চাকরি পায় আর কি। তো আমার তার প্রফেশনটা বলছি না রাসুল ভাই, তার একজন ডিউটি করে একটা হসপিটাল। তো আমার ঘটনাটা হচ্ছে একটা হসপিটাল রিলেটেড, তো টাইফের একটি হসপিটালের পাশে, মানে হসপিটালের সংযুক্ত বিল্ডিং, সেখানে ফ্রিজিং রুম আর কি, হিম ঘর যেটাকে বলে, মর্গ মর্গ আর কি, যে ডেড বডিজগুলো ওখানে জমায়েত করে রাখা হয়। তো দুইটা ফ্লোর ওই বিল্ডিং এর, দুইটা ফ্লোর, তো উপর এবং নিচে। তো যেই ডক্টরটার, মানে উনি থাকা অবস্থায় ঘটনা যখন শোনে, তো যে ডক্টরটা ডিউটি করে তার নাম আবু হিনাফ বা কিছু হিনাব, এরকম কিছু একটা হবে, অনেক বড় নাম, তো আমি নামটা অ্যাকচুয়ালি রিকল করতে পারছি না। তো ওই লোকটারই ঘটনা, তার যখন ডিউটি থাকা অবস্থায় আর কি, তো যেদিন ঘটনায় যাই আর কি, সেদিন ভাই তায়েফ জায়গাটা এমনিতেই অনেক ঠান্ডা, মানে ওখানে লোকজনরা বলে যে এসি এবং ফ্যান কিছুই না, তো বাসায় নেই, এতই ঠান্ডা নর্মালি তায়েফ আর কি। তো সেদিন খুব মেঘাচ্ছন্ন ছিল আকাশ, তো রাত 11টা কি 12টার দিকে যে লোকটা প্রথম ঘটনা প্রত্যক্ষ করেন, তিনি একটি হিমঘরের সামনে, ওই ফ্লোরে দুটা হিমঘর, একটা হিমঘরের সামনে বসেছিলেন, তো তার পায়ের কাছে হঠাৎ করে তিনি ভেজা ভেজা দেখতে পান, ওই পায়ের বাড়িতে সেটাটা তার মানে কাপড়ে চলে আসে। তো কিছু জিনিস টের পেতেই, অ্যাকচুয়ালি ওনাদের দেশের ডক্টররা তো ভাই আমাদের মতো পাঞ্জাবি পাবে, ওরা তো চোখ টাইপের জিনিস পাবে, তো সেটাটা আসে, তো সাদা চোখের মতো দাগ দেখা যাচ্ছে, উনি নিচে তাকিয়ে রেখে রক্ত, ওই রক্ত আসছে ওই রুম থেকে, সে রুমের দরজা খুলে দেখে কোনো রক্তই নেই, তাহলে রক্ত আসছে ওখান থেকে, দরজা বন্ধ করার পরে দেখে তার শরীর পাঞ্জাবি, মানে তার চোখের থেকে রক্ত চলে গেছে, যে জায়গায় রক্ত চলে আসছিল সেই জায়গায় রক্ত নেই। তো আপনার ঠিক 5 থেকে 10 মিনিট পর আবারও তিনি একই জিনিস প্রত্যক্ষ করলেন, সে রক্ত আসছে রুমের নিচ থেকে, তার শরীরের মানে তার পায়ের কাছে রক্তটা, এরকম করে 3 থেকে 4 বার হয় রাসেল ভাই, সে খুব ভয় পেয়ে যায় আসলে রক্ত আসছে কোথা থেকে, আর হিমঘরে রাসেল ভাই যে মারা যায় তার রক্ত আসবে কোথা থেকে। তো দরজা মানে দরজা খুলে সে দেখে যে একটা মানে আপনার সকেট, মানে ড্রেড বডি ড্রয়ারের ভিতরে যে ড্রেড বডি থাকে, সে একটা ড্রয়ার একটু হালকা খোলা, সে কি করে ওটাকে লাগাতে যাবে, তো যখন ওই ফাঁক দিয়ে দেখতে পায় যে ভেতরে ডেড বডিটা মানে কাফনের কাপড় পেঁচানো অবস্থায়, কিন্তু পুরো কাফনের কাপড়টা ভেজা আছে, রেড মানে গায়ে লাল হয়ে আছে, মানে রক্ত, পুরো রক্তে একটা বিশাল বড় স্তূপ, ডেড বডিটার কোনো হদিস পায়নি। তো সে সাথে সাথে নিচে যায় এবং ওই নিচে আরেকজন ডক্টর ছিল তাকে জানায়, তাকে জানানোর পর তারা কর্তৃপক্ষকে জানায়, ওনার নিচে ওই মুহূর্তে সে এসে দেখে যে আসলে এখানে অনেক রক্ত, পরে কর্তৃপক্ষকে জানায়, জিনিসগুলো ক্লিন হয় কিন্তু আসলে কোনো ধরনের ঘটনা রিভিল করে নাই বাইরে, আসলে এই জিনিসটা কি বলবে এখানে, কোথাও ডেড বডি তো নয় আমি কি বলবো। ঠিক 1 থেকে 2 সপ্তাহ পর তিনি আবার জিনিস প্রত্যক্ষ করেন, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই দিনের পর থেকে সে চায় নাই তার ওই জায়গায় ডিউটি করুক, সে নর্মালি ডিউটিগুলো শিফট হয় তো সে চায় না ওই জায়গায় তার ডিউটি করুক, কিন্তু আনফর্চুনেটলি তার ওই দিন ডিউটি নিতে হয় জায়গায় ওই ফ্লোরে।
ওই রুমে আচ্ছা
ওই সেম
জায়গাটা হঠাৎ করে আপনার সামনে রাখল ভাই যদি দুই ফুট তিন ফুট টেবিলের উপর থেকে কিছু ঝাঁপ দিয়ে পড়ে আপনি কিন্তু শব্দ পাবেন একসাথে পাঁচ ছটা জিনিস ঘর ঘর করে পড়ছে সাথে স্টিলের শব্দ আপনি তো ভয় পাবেনই আপনি তো বুঝবেন ভিতর থেকে ভিতরে কেউ নাই কেউ ঢুকলে আমার কাছ থেকে পারমিশন নিয়ে ঢোকে কেউ যদি বের হয় আমার কাছ থেকে পারমিশন নিয়ে বের হয় সাথে আমি ঢুকবো এরকম জিনিসটা আর কি সে ভেতরে ঢুকে দেখে যে পাঁচ ছয়টা ডেড বডি পড়ে আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা ওই রুমের মধ্যে কোনো মহিলা ডেড বডি ছিল না কিন্তু ওই পাঁচ ছটা যে পরে সাত পাঁচ ছয় সাতটা আর কি ওদের তিনটা হচ্ছে পুরুষের বাকি সবগুলো মহিলা
মহিলা
এবং যে ড্রয়ার যে সকেটটা খালি ড্রয়ারটা সব পরে আছে ডেড বডিগুলো এটা দেখে তো ভয় পাওয়ারই কথা আপনি থাকলে রাস্তা ভয় পাচ্ছেন আমিও ভয় পাচ্ছি যতই ডাক্তার হই যতই ডেড বডি কাটি এটা তো অলৌকিক অস্বাভাবিক আপনি আমার সামনে পড়ে আছে একটা ডেড বডি এই ড্রয়ারটা টানতেও তো অনেক কষ্ট ইভেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা যে আমাদের চেস্ট পর্যন্ত মানে আপনার যে কাফনের কাপড়টা থাকে যে কাপড়টা পেঁচিয়ে নেই ওইখানে কোনো কাফনের কাপড়ই নাই ওই ডেড বডিগুলোর সাথে ওই সকেটগুলো খালি এবং ডেড বডিগুলো স্মাইলিং হাসছে মুখে হাসি এটা দেখে উনি নিচে ভয় পেয়ে যায় এবং বলে আমি যারা কোনো ডিউটি করবো না আমি আর কোনো ডিউটি চাই নাই চাই বেটার আপনারা এটা সলিউশন করেন মানে আমি কোনো ডিউটি আমাকে আর এখানে ফালাইন না কিন্তু কর্তৃপক্ষ বলি ঠিক আছে তোমার আর ডিউটি পড়বে না কিন্তু আবারও তারা একদিন প্রায় মাসখানেক পরে ওই জায়গায় ডিউটি করে ওই লোকজন এসে কিন্তু ভাই ড্রয়ের মনে সকেট অনুযায়ী ড্রয়গুলো ঢুকায় দেয় ডেড বডির সঙ্গে তো আরেকটা কথা জিনিসটা স্কিপ করে গেছি ওই মুহূর্তে ভাই আরও কিছু ডেড বডির ড্রয়ের খালি পাওয়া গেছে আর ওনার কাছে তো সিট আছে কোন 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 ড্রয়ারের নাম্বার সব ডেড বডি তো উনি দেখতে যায় অন্যগুলাতেও মানে যখন ঢুকাতে গেছে লোকজন নিয়ে দেখো অন্যগুলা তো ডেড বডি নাই তো এটা টোটালি অস্বাভাবিক লাগে তার কাছে যে এইখানে এভাবে ডিউটি করা যাবে না প্রতিদিন এরকম অলৌকিক বা অস্বাভাবিক জিনিস আমার সামনে করবে আমি তার প্রত্যক্ষ করতে পারবো না তো সে ডিউটি ক্যান্সেল করে দেয় তো একজনের প্রক্সি দিতে তাকে জোর করে আবারও এখানে আসতে হয় এবং তার এটা অনিচ্ছার একদম অনিচ্ছার মানে ইচ্ছার বিরুদ্ধে সে আছে আর কি সেদিনও রাসেল ভাই শুক্রবার ছিল জুম্মার নামাজ শেষ করে ডিউটিতে গেছে তো নর্মালি এই অকারেন্সগুলো ঘটে হচ্ছে দশটা এগারোটা বারোটার মধ্যে সেদিন একটু গভীর রাত ছিল প্রায় আড়াইটা তিনটা বাজে হঠাৎ করে কান্নার আওয়াজ আসে ওই রুম থেকে সে দরজা খোলে এবং কান্নার আওয়াজ সে এবার দেখতে চায় যে আসলে কি ঘটতেছে ভেতরে কি কেউ ঢুকতেছে কোনো সুরঙ্গ পথ আছে আমার জানা দরকার সে ঢুকে দেখে অনেকগুলো মাথা পড়ে আছে
শুধু মাথা
তো সে ওখানে নিচে এক দৌড়ে নিচে যায় এবং বলে আমি ডিউটি করবো না আপনারা যদি ইফেক্টেড কোনো ডিসিশন না নেন আমি যাই না কিছু পরে রাসেল ভাই ওইখানকার কর্তৃপক্ষ সবগুলো লাশ একসাথে কবরস্থ করে ফেলে
রাখে না আর ওখানে মানে হিমঘরে আর
ওখানে হিমঘরে আর রাখে নাই এবং মোটামুটি সবগুলো লাশই দাফন করে ফেলে এগুলি সব আনক্লিন লাশ আছে ভাই এরপর থেকে চিল নাও ওখানে কোনো লাশ রাখা হয় না
রাখাই হয় না না ওকে যারা আছেন মানে আসলে আপনি মানে আলিস যেটা বলছিলেন আপনি সেটা হচ্ছে যে ডাক্তার হন আর যাই হন এরকম অস্বাভাবিক ঘটনা যদি চোখের সামনে ঘটে তাহলে ভয় না পেয়ে আসলে কোনো উপায় নাই তো যিনি বলেছেন সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাইকে আমরা অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই ঘটনাটা শেয়ার করেছেন এবং এটা আপনার লাইফের ঘটনা এবং মানুষের যার জীবন এরকম ঘটনা ঘটেছে তিনি শুধু বুঝতে পারেন মানে আমি আমি খালি ভাবছি ওই মুহূর্তটার কথা যে মুহূর্তে আপনি এই পুরো ব্যাপারটা এক্সপিরিয়েন্স করেছিলেন আমি আরো একবার জানিয়ে দিই আমাকে একটা খবর আপনাকে এখন জানিয়ে দিতে হবে সেটা হচ্ছে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বিক নিয়ে এলো বিক বডি রেজার এটি একটি বিশেষ রেজার যা ব্যবহারে পানি ক্রিম ফোম বা জেল প্রয়োজন হয় না এবং শুষ্ক ত্বকে নারী এবং পুরুষ উভয়ই ব্যবহার করতে পারেন এবং মনে করে এই রেজারটি কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য দাড়ি কোঁচ শেভের জন্য না ফ্রান্সের তৈরি বিক বডি রেজার এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ দোকানে তো যাই হোক আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা মেইল করতে চাই ইমেল করতে চাই যে ইমেলটি আপনারাই পাঠিয়েছেন এবং যিনি আজকে এখানে উপস্থিত নাই আমি এই ইমেলটা এত অদ্ভুত লেগেছিল আমার কাছে আমি যখন পরে আবার তার কাছে জানতে চাই এইভাবে কি মানে সত্যি কতটুকু সত্যি এই ঘটনা যখন আমি জানতে চেয়েছিলাম তখন উনি লিখেছেন যে ইটস 100% রিয়েল এবং তিনি বলছেন ডু হ্যাভ টু গিভ এনি প্রুফ এটা তিনি জানতে চেয়েছেন এবং বলছেন মাই ফাদার ইজ স্টিল সিক বিকজ অফ দিস ইনসিডেন্ট অ্যান্ড আই ক্যান্ট গো টু দ্য স্টুডিও ইন দ্য মিডল অফ দ্য নাইট, এবং সেজন্য তিনি আজকে এখানে নাই, এবং তিনি আমাকে এটাও বলেছেন যে ইউ হ্যাভ টু বিলিভ মি, নোবডি উইল মেক আপ আ স্টোরি অ্যাবাউট হার ফাদার্স সিকনেস রাইট। তো এটা 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 তিনি লিখেছেন আমাকে, যে মেলটা প্রথম হুবহু যেটা পাঠিয়েছেন সেটাই আমি ঠিক তার মতো করে আমি পড়ে শোনালাম, এবং তারপর আমরা এখন স্টোরিটা যাচ্ছি। ওকে, তো যেভাবে লিখছেন আমিও ঠিক সেভাবেই পড়ে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি জানি সবসময় ভালোই থাকেন। আমি আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি, যাই হোক কথা না বাড়িয়ে সোজা ঘটনায় চলে আসি। ঘটনাটি ঘটে 2011 সালে, আমি তখন টাঙ্গাইলের একটি মফস্বলে আমার পরিবারের সাথে থাকি। সামনে HSC পরীক্ষা থাকার কারণে অনেক সময় রাত জেগে পড়াশোনা করতাম, অধিকাংশ সময় আমি পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম। আমার বাবা সবসময় আমার ঘরের লাইট অফ করে দিতেন এবং আমার ঘর লক করে দিয়ে নিজের ঘরে ঘুমোতে যেতেন। তো সেদিনও আমি পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। রাত 2টা কি 2:30টার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় এবং আমার মনে হয় যে আমার মাথার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছেন। তখন আমার ঘরে লাইট অফ ছিল, কিন্তু ডিম লাইটের লাইট জ্বালানো ছিল এবং আমি বাবাকে ডাকলাম। আমি তাকে ডাকতেই তিনি উল্টো দিকে ঘুরে দরজার দিকে হাঁটা শুরু করলেন। আমিও তাকে ডাকতে ডাকতে তাড়াতাড়ি তার পিছু পিছু দরজার দিকে গেলাম। ঠিক দরজার কাছে আসতে দেখলাম বাবা ওখানে নেই, কিন্তু আমি ঠিক আমার বাবাকেই দেখেছি। ব্যাপারটা যাচাই করার জন্য আমি সঙ্গে সঙ্গে বাবার রুমে যাই, গিয়ে দেখলাম আমার বাবা তার ঘরে বিভোর হয়ে ঘুমাচ্ছেন। তখন আমি বুঝতে পারলাম যে যাকে কিছুক্ষণ আগে দেখেছি তিনি আমার বাবা নন। আমি কিছু না ভেবে বাবাকে ঘুম থেকে ডেকে তুলে এবং পুরো ঘটনা খুলে বলি। বাবা আমাকে শান্ত হতে বললেন এবং বললেন যে এটা আমার ভ্রম ছিল, এটা বলে আমাকে ঘুমাতে পাঠালেন। কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা আমার ভ্রম ছিল না। যাই হোক, এই ঘটনার কিছুদিন পর আমার সাথে একই ঘটনা ঘটতে, এইবার আমার বাবার মতো যে অপরাধটি আমার পায়ের কাছে দাঁড়িয়েছিল, আমি এইবার ভাবলাম যে এটা আমার বাবা হতে পারেন, তাই আমি বাবা বাবা বলে ডাকতে লাগলাম। অপরাধটি যে জায়গায় দাঁড়িয়েছিল সে জায়গাতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার মিলিয়ে গেল। আমি কিছুক্ষণ ওইদিকে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। এরপর থেকে এই ঘটনা কিছুদিন পরপরই হতে লাগলো। প্রত্যেকবারই আমি তাকে আমার বাবা বলে ডাকি এবং বাবা বাবা বলি, এবং কিছুক্ষণের মধ্যেই সে অবরোধটি মিলিয়ে যায়। আমি সেটাকে দেখতাম ঠিক রাত 2:30টার দিকে, এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি সেই অবরোধটিকে দেখে কখনো ভয় অনুভব করতাম না। আমার কাছে ব্যাপারটা এতই স্বাভাবিক হয়ে গিয়েছিল, এবং আমি এটাই ভেবে নিতাম যে আমি তাকে দেখব। আমি বাবাকে কিংবা আমার পরিবারের কাউকে এই ব্যাপারে কিছুই বলতাম না। আমি জানি নিজের চোখে দেখা না পর্যন্ত বিশ্বাস করা আমার পক্ষে অসম্ভব। এরপর যে ঘটনাগুলো তাদের সাথে ঘটে সেগুলো তাদেরকে ব্যাপারগুলো বিশ্বাস করতে বাধ্য করে। আচ্ছা, ফ্যামিলি মেম্বাররা কেউ যদি বিশ্বাস না করেন তাতে সেই ব্যাপারটা আপনি ভাবছিলেন। আমার HSC পরীক্ষা চলাকালীন সময় আমার দুজন খালা আমাদের বাসায় বেড়াতে আসেন এবং এক রাত থাকেন। ওই দিন ওনারা দুজন আমার সাথে আমার রুমে ঘুমাতে আসেন এবং আমাকে বিছানার মাঝখানে ঘুমাতে বলে তারা দুজন আমার দুই পাশে শুয়ে পড়েন। বলে রাখা ভালো, তখন আমার ঘর লক করা ছিল। ঠিক রাত 2:30টার দিকে আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি আমার পায়ের পাতার কাছে আমার বাবার মতো সেই অবয়বটি দাঁড়িয়ে আছে। আমি নিজে সেটার দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ, এবং কিছুক্ষণ পর প্রতিবারের মতো সেটা আবারও মিলিয়ে যায়। সাথে সাথে আমার খালা দুজন উঠে বসেন এবং আমাকে ডাকতে থাকেন। আমি উঠলে তারা আমাকে জিজ্ঞেস করেন যে আমার বাবা রুমে এসেছিলেন কিনা। আমি সাথে সাথে উঠে লাইট অন করে দেখলাম যে দরজার ভেতর থেকে আটকানো ছিল, ঠিক যেমন আমরা ঘুমানোর আগে আটকে রেখেছিলাম। আমার বুঝতে বাকি রইল না যে আমি যা এতদিন ধরে দেখছি তারা দুজন ঠিক একই জিনিস দেখছেন। তারা সেদিন এতটাই ভয় পেয়েছিলেন যে পরের দিন সকালেই তারা আমাদের বাসা থেকে চলে যান। এরপর অনেক দিনের হতে কাটে, আমার HSC পরীক্ষা শেষ হয়ে যায়, আমি এখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে আমার বাসার অনেকেই আমার বাবার মতো সে অবরোধটি দেখতে পায়, কিন্তু আমার বাবা তাদের কথা বিশ্বাস করে না। একদিন রাতে আমার বাবা বসার ঘরে টেলিভিশন দেখছিলেন।
বসার ঘরের ঠিক পাশেই ছিল আমার ঘর। আমি তখন পড়ছিলাম, তখন প্রায় রাত আড়াইটা বাজে। হঠাৎ টেলিভিশনের আওয়াজ তীব্র হয়ে যায়। আমি আওয়াজ কমানোর জন্য বলতেই বাসার বসার ঘরে আসি। বিশ্বাস করবেন কিনা জানি না, বসার ঘরে এসে আমি যা দেখলাম তা দেখবো বলে আমি জীবনেও ভাবিনি। বসার ঘরে বাতি নেভানো ছিল, কিন্তু টেলিভিশনের স্ক্রিনের আলোতে আমি দেখলাম আমার বাবা সোফাতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং টেলিভিশনের দিকে তাকিয়ে আছেন, এবং চোখ পড়তে যা দেখলাম সেদিকে তা দেখে ভয়ে আমার রক্ত হিম হয়ে গেল। আমি দেখলাম টেলিভিশনের পাশেই আমার বাবার মতো অবয়বটি দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তার চোখ দুটি স্বাভাবিক ছিল না। তার চোখ দুটি এতই ভয়ঙ্কর ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আমি এতটাই ভয় পেয়েছিলাম যে নড়তে পর্যন্ত পারছিলাম না, কিংবা চিৎকারও করতে পারছিলাম না। আমার সারা শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর ওই অবয়বটি আবার আমার চোখের সামনে মিলিয়ে গেল। আমি এভাবেই ঠায় কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না। অনেকক্ষণ পর আমি সম্মুখ ফিরে পাই। তাড়াতাড়ি বাসার সবাইকে ডেকে তুললাম। আমার বাবা এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন যে তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। এরপর এক মাস বাবা অসুস্থ ছিলেন। এই ঘটনার কিছুদিন পর আমি আমাদের এলাকার এক হুজুরের কাছে সবকিছু খুলে বললাম। তার কাছ থেকে জানতে পারলাম যে এই বাসায় এর আগেও অনেক সমস্যা হয়েছে। বাসার ভেতরে অনেকগুলো জিন থাকে, তাদের মধ্যে কিছু ভালো কিছু খারাপ। ভালো জিনগুলো আমাদের বাসার মানুষের কোনো ক্ষতি করে না, বরং খারাপ জিন থেকে আমাদেরকে রক্ষা করে। কিন্তু যাকে দেখে আমার বাবা অসুস্থ হয়েছিলেন এবং আমি ভয় পেয়েছিলাম সেটা খারাপ ছিল, সেটা আমাদের ক্ষতি করতে এসেছিল। হুজুরের কথা মতো আমরা বাসায় মিরাটের ব্যবস্থা করি। এরপর অনেক দিন কেটে গেছে, আমি ঢাকার এক প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, কিন্তু আজও টাঙ্গাইলের বাসায় মাঝে মাঝে কেউ না কেউ সেই অবয়বটি দেখে আমার ঘরে। আপনি চিন্তা করতে পারেন যে একজন আপনি দাঁড়িয়ে আছেন আপনার বাবার সামনে এবং ঠিক দুজন একসাথে একইভাবে দেয়ালের অন্য পাশে বা ঘরের অন্য পাশে দেখতে পেলেন আপনার বাবার মুখে আরেকজন দাঁড়িয়ে আছে, যাকে আপনিও দেখছেন আপনার বাবাও দেখছেন। আপনি তো কনফিউজড হয়ে যাওয়ার কথা যে কে আসল আর কে নকল, কোনটা আসল বাবা, মানে যিনি দেয়ালের দিকে আছেন তিনি, মানে টেলিভিশনের পাশে দাঁড়িয়ে আছেন তিনি আসল বাবা, নাকি যিনি সোফায় শুয়ে আছেন তিনি আসল বাবা। কনফিউজড হয়ে যাওয়ার কথা, কি ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, এই ভয়ঙ্কর ব্যাপারটি আমাদের সাথে শেয়ার করেছেন আমাদের একজন লিসনার, আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করার জন্য। খুব ছোট্ট করে এবার আপনার দ্বিতীয় ঘটনা শুনবো, আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। খুব ছোট্ট করে
আসসালামু আলাইকুম। আসসালাম, দিস ইজ নাহিয়া লাগিন। অদ্রিতলে অন্য ঘটনা চলে যাই। আসলে আমার আম্মু অনেক পড়ালেখা একজন মানুষ ছিলেন। যাই হোক, আমার আম্মু 2013 সালে মারা যান। মারা যাওয়ার আগে আমাকে বলছিল যে আমি যেন শুক্রবার একটু দোয়া কালাম পরে ঘুমাই, আমাকে সাবধান করে দিয়েছিল। আমার আম্মু চেন্দারা পদস্থ ছিলেন। তো যাই হোক, ঘটনাটা আমার সাথে রিসেন্টলি 22 এপ্রিল শুক্রবার ঘটে। ওই দিন আমি বেডে শুয়ে আছি, ঠিক রাত 10টার দিকে ইলেকট্রিসিটি চলে যায়। তো যাই হোক, আমি ঘুরছি রুমের মধ্যে, একটু গরম লাগতেছিল, খুবই এনার্জি ফিল করতেছিলাম এবং সারাদিন একটু জার্নি করার কারণে শরীরটা অসুস্থ ছিল। তো যাই হোক, আমি কারেন্টের জন্য অপেক্ষা করলাম। যখন আসলো, আমি আমার ঘরের লাইটটা অফ করে ডিম লাইট অন করে ঘুমিয়ে পড়ি, ফ্যানও অন ছিল। যাই হোক, অসুবিধা, আমি রাত্রে একটা স্বপ্ন দেখি আমার ঘুম ভাঙে। আমি যেটা দেখি, আমি চেয়ে শুয়ে আছি, প্রথমটাই বলে রাখা ভালো, আমি ডান কাছে ঘুমিয়েছিলাম, কিন্তু এর মাঝে একবার আমার ঘুম ভাঙে, আমি বুঝতে পারি আমি বাম কাছে শুয়ে আছি, কিন্তু আমার সামর্থ্য হয়নি আমি ফিরে ডান কথা বলব। যাই হোক, আমি স্বপ্নটা দেখি, আমার সিলিং ফ্যানে একটা লাশ ঝুলছে এবং তার মুখ থেকে রক্ত গড়গড় করে আমার গায়ের উপরে পড়ছে। স্বপ্নটা 5 থেকে 6 সেকেন্ড স্থায়িত্ব নেয়। স্বপ্নটা দেখে আমার ঘুম ভেঙে যায়। আমি প্রচুর ভয় পেয়ে যাই রাস্তা, আমি ঠান্ডা হয়ে যাই পুরো। আমি ফ্যান চলছে, ডিম লাইট চলছে, আসলে একটা অন্ধকার রুমে ডিম লাইট জ্বললে নিজের ছায়াটাকে কিন্তু অনেক ভয় পেতে মনে হয়। যাই হোক, আমি স্বপ্নটা দেখার পরে ঘুম ভাঙার সাথে সাথে যখন সামনে তাকাই, যেটা দেখতে পাই, আমি আমার লাইফে দ্বিতীয়বার এটা কখনোই দেখতে চাই না, দেখি আমারই পরিচিত একটা মেয়ে, যার সাথে আমি ছোটবেলায় খেলাধুলা করতাম, আনফর্চুনেটলি সে আত্মহত্যা করেছিল, সেই মেয়েটি আমার খাটের দুই সাইডে, একই মেয়ে কিন্তু দুইটা মানুষ দুই সাইডে বসে আছে। আমি
দু-তিন সেকেন্ডের মধ্যে যখন তার দিকে তাকাইলাম, একবার এদিকে একবার ডান সাইডে একবার বাম সাইডে তাকানোর সাথে সাথেই তার মুখে সবগুলো দাঁত বের করে আমাদেরকে ভিক্সি কাটে, যেভাবে ভিংসি কাটে, যেভাবে মানুষকে ভেঙ্গায়, এরকম কথা রাসেল ভাই এটা দেখার পর আমি আর সহ্য করতে পারিনি। আমি লাফ দিয়ে হাত থেকে ডান সাইডে পড়ে যাই। পড়ার পরে নিজেকে এত ভাষায় লাগতেছিল রাসেল ভাই, আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। আমি যে উঠে সুইচ অন করবো, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটা মনে হচ্ছিল আমার সুইচ অন করে ঘরের লাইটটা দাঁড়ানো। তো যাই হোক, আমি ওভাবে কত সময় ফ্লোরে পড়েছিলাম বলতে পারবো না। তো অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে তারপর আমি লাইট টার্ন করে ফ্লোরে ওভাবে শুয়ে পড়ি, তারপর নিজেকে কন্ট্রোল করে আমি বেডে এসে শুয়ে পড়ি। এই ছিল রাসেল ভাইয়ের ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি আমি আয়তা পেয়েছি টেক্সট, যেটা হচ্ছে আমাদেরকে সুমানিয়া আক্তার শর্মা লিখেছেন লন্ডন থেকে। তারা একসাথে আছেন, শুনছেন আমাদেরকে, মিম, হাসান, মাহিন এবং তারা দুই ভাই মিলে শুনছেন। লন্ডন থেকে আমাদেরকে এটি পাঠিয়েছেন তিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য এই জিনিসটা আমরা আমাদের আরও আগেই চালু করা উচিত ছিল, একটু পরে হলেও জাস্ট আমরা শুরু করতে পারলাম, সো সেটা অনেক ভালো লাগছে আমাদের। তো যাই হোক, একটা ছোট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। যাওয়ার আগে জানিয়ে দিই, আমাদেরকে SMS করতে হবে, যেটা করতে হবে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে FORTI FORTI স্পেস লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasuna@radiofurti.fm which is bhutasuna@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা আমাদের ফেসবুক পেজে যান, তারা চলে যান www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutasuna.rasel। তো যাই হোক, আমরা ছোট বিরতির পর আবার ফিরে আসছি। আমাদের সাথে একজন লিখেছেন, প্রথমে লিখেছেন নাটক থেকে শুনছি, তারপরে লিখেছেন ভারত থেকে শুনছি। প্লিজ আমাদের এরকম কনফিউজ করবেন না। আমাদের যারা দেশের বাইরের সমস্ত অফিসিরা আছেন তাদের জন্য বলবো, আপনার নামটা আমি একটু বলে দিচ্ছি, জিলান হাসনাত কিয়াস আমাদেরকে এইটা লিখেছেন আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, যারা আমাদের সাথে রয়েছেন। এবং আপনি কোথা থেকে লিখছেন জানিয়ে দিন। আমরা তো এরকমভাবে বলিনি যে দেশের বাইরে থেকে আপনি আপনি তো টেক্সট করছেন, ফেসবুকেও কমেন্ট করছেন, পড়ছি তো। সো আমার মনে হয় যে মানে সবচেয়ে বেশি মানুষের জীবনে সবচেয়ে সহজ কাজ হচ্ছে অনেস্ট থাকা, এবং সবচেয়ে ভালো কাজের মধ্যে আপনার জিনিস হচ্ছে অনেস্ট থাকা, রাইট? তো আমরা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
This track was downloaded from FusionBD.com.
FM, the night comes alive with Grounding Form.
That's right, the night comes alive with Grounding Form. শুনছেন সব সময় বেরিয়ে ফুটির পয়েন্ট ও FM. আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে ইনবক্স করে জানাচ্ছেন তাদের অনুভূতির কথা, মতামতের কথা। উত্তরা থেকে দেখতে পাচ্ছি, আমাদের এখানে পরাগ লিখেছেন, আমাদের এখানে লিখেছেন দেখতে পাচ্ছি সিলেট থেকে হাফিজ সাইদুর রহমান, এছাড়া ধানমন্ডি থেকে আমাদের লিখেছেন রাসেল, এছাড়া আমাদেরকে চাপাই নবাবগঞ্জ থেকে লিখেছেন দুরন্ত মাহফুজ, এছাড়াও বাতলাবুন হোসেন আমাদের এখানে লিখেছেন, ইমেল ইসলাম নারিয়া আমাদের এখানে আছেন, অভিজিৎ আমাদেরকে লিখেছেন নাটোর থেকে, এছাড়াও যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে রয়েছে লিখেছেন রাইস, এছাড়াও SD শ্যাম আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মহাখালী থেকে মহসিনা জালান সাবেরা, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সাগর সহ আরও অনেকে আমাদের এখনও কিন্তু ইনবক্স করে যাচ্ছেন। আমাদের এখানে হাসান খান সিলেট থেকে আমাদের সাথে রয়েছেন, আরাফ উত্তরা থেকে আমাদের সাথে রয়েছেন, পানিন ত্রিশাল থেকে আমাদের সাথে রয়েছেন, মুস্তফা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন MB শরীফ খান, এছাড়া আমাদের সাথে ইউসুফ রয়েছেন, নাটোর থেকে রিদওয়ান রাকিব আমাদের সাথে রয়েছেন, তারিম রয়েছেন ময়মনসিং থেকে, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সাথে নওশিন আমাদের সাথে রয়েছেন, জাহিদ হাসান এগুলো টেক্সট পড়ছি, কেরানীগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন, সুনন্দা সাভার থেকে আমাদের সাথে রয়েছেন, সাগর বরগুনা থেকে আমাদের সাথে রয়েছেন, এবং ডক্টর আলিফের ঘটনাকে তিনি অনেক প্রশংসা করেছেন, ডক্টর আলিফের ঘটনা অনেক প্রশংসা পাচ্ছি আজকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি মুনিরা আনজুম মুক্তা আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরও অনেকেই, যেমন জাহিদ হাসান আমাদের সাথে ঢাকা থেকে আছেন, আমাদের সাথে রয়েছেন মৃদুল হাসিব ফার্মগেট থেকে আছেন, তুহিন এবং মহিন রামগঞ্জ থেকে আছেন, শুভ অনেকদিন পর তিনি ফিরে এসছেন, রমজান ইসলাম আমাদের সাথে রয়েছেন, মকসুদুল রমজান ইসলাম মকসুদুল আচ্ছা আমাদের সাথে রয়েছেন, অমিয়া হাজারিবাগ থেকে, এছাড়াও আমাদের সাথে রয়েছেন বিশ্বজিৎ,
উজিরপুর বরিশাল থেকে আমার সাথে রয়েছেন মুন দেখতে পাচ্ছি শিপন ঘোষ আমাদের সাথে জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার সাথে রয়েছেন আবিদ ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমার সাথে রয়েছেন আলিফ ভাই বেস্ট এটা লিখেছেন স্পেস আমিনুল আমার সাথে রয়েছেন আমার সাথে রয়েছেন মারুফ এছাড়াও এস কে রিপন আমাদের সাথে রয়েছেন আমার সাথে রয়েছেন আরো অনেকেই এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মঈনুদ্দিন ভাই হাফিজ মঈনুদ্দিন এবং তিনি একটাকে বলছেন যে ব্ল্যাক ফ্রাইডে মানে শুক্রবার হচ্ছে পবিত্র দিন তাই তো আপনি বলছিলেন এবং শুক্রবার পবিত্র দিন এবং শুক্রবার পবিত্র দিন এবং শুক্রবার আপনি বলছিলেন যে শুক্রবার এরকম কোনো কিছু আপনি বিশ্বাস করেন না আচ্ছা তো
শুক্রবারটা খুব পবিত্র
খুবই পবিত্র দিন তো আপনার সাথে রিসেন্টলি একটা অন্যরকম একটা অনুভূতি মানে একটা একটা আপনার সাথে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা আপনি আমাদেরকে বলবেন
আমার সাথে যেমন যে ঘটনাটা শেয়ার করবো আজকে আজিমপুর কবরস্থানে আমি দুপুর 12:30 দিকে আজিমপুর কবরস্থানের ব্যাংক যেখানে বসে থাকে একটু শুয়েছিলাম একটু ক্লান্ত ছিলাম
আপনি রাতে ইবাদত করছিলেন
রাতে ইবাদতের কারণে রাত ইবাদতের কারণে আমি দিনের বেলাতে তো আজিমপুর কবরস্থানের ব্যাংকের মধ্যে শুয়ে থাকি যখন আমি শুয়েছিলাম সেখানে একটি লাশবাহী গাড়ি আসে
না তার আগের ঘটনাটা জানতে চাচ্ছি আমি এটা না তার আগের ঘটনাটা আপনি প্রথম যে ঘটনাটা বলেছিলেন সেই ঘটনাটা জানতে চাচ্ছি আমরা হ্যাঁ জি জি
তাহলে আমি এটা রাত্রেবেলা ছিল কবরস্থানে আমি সারাটা দিন কবরস্থানে দেখছিলাম রাত্রিবেলায় খুব ভেতরে আজিমপুর কবরস্থানে খুব ভেতরে আমি জিকি করতেছি যখন জিকি করতেছি তখন আমি পুরো অনুভব করতেছি এবং দেখতেছি যে আমার চারপাশ গোল হয়ে আমার সাথে জিকি করতেছিল খুব জোর সরি তা আমি আবার একটু থামছি
কেমন জিকি করছিল সাধারণ মানুষ
না 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 সাধারণ মানুষ না কারণ রাত্রিবেলা আমি একাই ছিলাম আমার সাথে কেউ ছিল না আমি যখন বসে জিকি করতেছিলাম কেউ ছিল না গভীর রাত তো আমি যখন জিকি করতেছি তখন চারপাশ বসে যে জিকি করতেছি আওয়াজ শুনতেছি তা আমি একটু থামছি দেখি কি আমার সাথে জিকি করায় থামাস আমি থামছি কিন্তু জিকি চলতেছিল আমার সাথে সাথে জিকি করতেছিল তো জিকি করার পর পর থেকে আমি আবার কোরআন থেকে তেলাওয়াত করে সব আমলগুলো করি তার সাথে সাথে হয় এরপর একটু রাত যখন হয়ে যায় তখন আমি বলতেছি যে অনেক ইবাদত তো হলো জিকি করলাম কোরআন থেকে তেলাওয়াত করলাম এবার আমি একটু বিশ্রাম করবো ঘুমাবো তখন দেখি যে এক এক করে চলে যেতেছে সিরিয়াল বাই সিরিয়াল ধরে যার যার স্থানে চলে যেতেছে আমি তো ঘুমাবো বিশ্রাম করবো এই ভাব নিয়েছি অনুভব নিয়েছি একজন লোক আমার কাছে আসে যে আমাকে বলতেছে তুমি ডান পাশে আসো ওই পাশে আসো ওই পাশে এসে জিয়ারত করে যাও
নামটা আমরা বলবো না
ঠিক আছে আমাকে বলতেছে ও পাশে আসো ও পাশে এসে জিয়ারত করে যাও তখন আমি আবার ওর পাশে চলে গেলাম ও পাশে গিয়ে জিয়ারত করলাম রাত্রেবেলা তো জিয়ারত করেছি তো দিনের বেলা আমি সেটা আবার ওই জায়গাতে আবার দোয়া করবো বলে আসলাম কিন্তু আমি তাকে খুঁজে পাই সেই জায়গাটা সেই স্থানটা পুরো 2 ঘন্টা সকালবেলা আজিমপুর কবরস্থানে খুব তালাশ করছি আমি ওই জায়গাটা ওই স্থানটা পাইনি বিকেলবেলায় যখন আবার আসছে এসে প্রথমেই আমার ওই দৃষ্টিটা যে রাত্রেবেলা যেখানে আমাকে দ্বিতীয়বার নিয়ে যাওয়া হয়েছিল যে জায়গাটার মধ্যে তুমি এসে দোয়া করে যাও আমি যখন গেছি রাত্রে ফজরের পরে 2 ঘন্টা তালাশ করে যে জায়গাটা পাইনি বিকেলে এসে প্রথমে আমার ওই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে গেছে এসে দাঁড়িয়ে দেখি যে রাত্রে তো আমি জায়গাটা জিয়ারত করলাম সকালে তো খুঁজে পাইনি এখন আবার কীভাবে আমি এখানে দাঁড়ালাম তো আমি সেখানে আবার জিয়ারত করি এখন বর্তমানে সেখানে যাওয়া হয় কয়েকবার
তাই আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন অনুভব করলেন যে আপনি যখন কোনো কিছু আপনি যখন ইবাদতের মধ্যে রয়েছেন সেই সময় আপনার আপনি তো বলছেন যে আপনি আমাকে বলছেন যে জিন ছিল জিন ছিলেন আচ্ছা এখন আপনি যখন দেখতে বুঝতে পারলেন তাদের উপস্থিতির কথা তখন আপনার ভয় লাগেনি
না ভয় হয়নি
একদমই ভয় লাগে আচ্ছা আপনার কাছে কি মনে হয় যদি কেউ এরকম জিনের সম্মুখীন হয়ে যায় তাহলে তার কি ভয় পাওয়া উচিত মানে ভয় পেলে সুবিধা নাকি ভয় না পেলে সুবিধা
ভয় না পেলেই সুবিধা
ভয় না পেলে সুবিধা কারণ আল্লাহর উপরে ভরসা রেখে দোয়া কালাম পড়লে ইনশাআল্লাহ আল্লাহ রক্ষা করবেন
এবং কিছু পথ পাওয়া যাবে পথের নির্দেশন দেওয়া হবে তুমি এইভাবে এই আমলটা করবে এই আমল গুলো ওরা জিনের এরকম একটা ভালো মানুষ মানে ভালো ইয়া হয় যে আপনারা অনেকগুলো আমল শিখে
না কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ তো মানে আমি শুনেছি যে কেউ কেউ উপকার করেনি, কেউ কেউ অপকারও করেনি, ক্ষতিও করেনি। কিন্তু আপনার পরামর্শ হচ্ছে যে ওই সময় ভয় না পেয়ে,
ভয় না পেয়ে নিজের কাজ নিজে করে যাওয়া, এবং এতটুকু ওই করতে হবে যে আমি তো আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমাকে হেফাজত করবেন, এটা আমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। যদি আমার মৃত্যু এসেই থাকে আমি এখানেই মরবো, সেটি আমার সবচেয়ে বড় জিনিস, যে আমার দ্বারা যদি এখন মৃত্যু আসে আমি এখানেই মরতে পারি।
আপনার জীবনে আপনি যতবারই মানে আপনি যতবারই এরকম কিছু সম্মুখীন হয়েছেন, আপনার কোনোবার মানে এরকম আপনি ভয় পান
না?
আপনি ভয় পাননি এবং আপনি কোনোদিন ভয় না পেয়ে কোনো বিপদে পড়েন
না? কোনো সমস্যা আমি করিনি এরকম। আমি হিসাবার রাত্রে আড়াইটার দিকে উর্দুর এলাকায়টা আমি হাঁটতেছিলাম, তো ঝাড়ু দিকেছে এমন একটা জায়গা আছে উর্দুরতে, কয়েকটা জায়গা থানা লালবাগান এইখানে এলাকাতে ঝাড়ু দিকেছিল। তখন রাত আড়াইটা বাজে, তখন আমি ভিতরে করতেছি যে রাত আড়াইটার দিকে এখনই ঝাড়ু দিয়ে দেয়, এখনই পরিষ্কার করে না আরো পরে করে, তো ঠিক আছে। আমি সেই মুহূর্তে আল্লাহর নাম নিতেছিলাম, জানি তখন পথ হাঁটতেছি, কত ভয় থাকতে পারে, কুকুর আছে, কুকুরকে আমি একটু ভয় করি যে কখন আক্রমণ করতে পারি। যখন আমি আল্লাহকে ডাকতেছি তখন দেখছি যে ঝাড়ুটা ফেলে দিয়েছে, অদৃশ্য হয়ে গেছে
আপনার চোখের সামনে পড়েছে পুরো জিনিসটা,
ঝাড়ুটা ফেলে দিছে। যখন আল্লাহকে আমি স্মরণ করতেছি তখন ঝাড়ুটা পড়ে গেছে, ওই সেটা অদৃশ্য, সেটা খারাপ ছিল। ঝাড়ু দেওয়া, এরপর একটু বসে ঘুমানো, কান্না করা, কান্না কান্না করতেছে, তারপরে এরকম খুব সুন্দর সাজুগুজু করে দাঁড়িয়ে থাকা, খারাপ জিনিসগুলো এরকম উলট পালট কাজ করে। ভালো জিনিস জিন আসলে জিকির করলে তারা সামনে আসবে, এবং আমি আরেকটা জিনিস আমি পাইছি এই রাত্রিবেলাতে জিকির করাতে আমার মুখ পুরো মুখটাতে আতর মেখে দেয়। আমি যখন জিকির করতে থাকি আমার পুরো ঠোঁট জিব্বা ভিজে জল জ্বালা পড়া করতে থাকে, আর খুশবু বের হতে থাকে, আতর মেখে দেয় এবং তার সাথে জিকির করে, আর যেগুলো খারাপ তার সাথে সাথে দূর চলে যায়, কাছে আর থাকে না।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে এখন একটু যাব, এবং আমাদের পরবর্তী অতিথি আরো একজন আছেন আমাদের সঙ্গে, এবং তার কাছ থেকে আমরা তার ঘটনা শুনবো। তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত অনেকেই আমাদেরকে এসএমএস করছেন। রিপন আমাদের সাথে আছেন, আমার সাথে রয়েছেন তিশা খুলনা থেকে, এছাড়া আমার সাথে দেখতে পাচ্ছি ম্যাক্সিম চারপাই নবগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ইউসুফ, এছাড়া আমাদের সাথে রিদওয়ান আছেন, আমাদের সাথে রয়েছেন সাবিহা নাউরিন, এছাড়া আমাদের সাথে রয়েছেন এমডি বোরহান, নুরুল ইসলাম, রাকিব আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি জাহিদা, জাহিদ হাসান স্মৃতি, এছাড়া আমাদের সাথে রয়েছেন পিয়াস সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি আমাদের আরো একজন অতিথি আছেন এই মুহূর্তে, আপনার নামটা প্লিজ একটু সবাইকে বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
আমি বাবর ফ্রম মাদারীপুর,
শুনি আপনার ঘটনা।
আমি সরাসরি আমার ঘটনাটা চলে যাচ্ছি। আমার ঘটনাটা মূলত শুরু হয় আমি যখন ঢাকাতে কোচিং করতে আসি ইন্টারমিডিয়েটের পরে, তখন ছোট ছোট ঘটনার মাধ্যমেই শুরু হয় এটা। আমার বাসায় আমি রাত্রে যখন আমরা তার দুই ভাই বসে টিভি দেখতাম, তখন মনে হইতো যে রান্নাঘরে কিছু একটা পড়তেছে, রান্নাঘরে পানির কল সারা এরকম, সম্ভবত বিড়াল আসছে, এটা ভেবে ততটা গুরুত্ব দেয়নি। কিন্তু পরে দেখা যেত ওখানে যায়া কিছুই নেই। তারপর একদিন দেখতেছি যে পানি পড়তেছে, রান্নাঘরের থালাবাটি বসা সবই নিচে পড়ে যাচ্ছে। তো আমার ভাই গেল ওখানে, যা দেখে কিছুই পড়েনি, সব সব জায়গার মতো হয়েছে। ফসল ভাই এখানে বলে রাখি যে রান্নাঘরের বাইরে জানালা দিয়ে বাইরে তাকালে যে ফাঁকা জায়গাটা, তখন ওখানে একটা নতুন বিল্ডিং উঠতেছে মাত্র। তো লাস্ট এক বছর আগে ওই বিল্ডিংটা তখন প্রায় ছয়তলা হয়ে যায়। আমরা ওই বিল্ডিং এর পাঁচতলায় আমার এক ফুফু থাকে, ওখানে রাত্রে গল্প করে আমি বাসায় আসতেছি। আমি থাকি পাশের বিল্ডিং এর ছয়তলায়, তো ওই বিল্ডিং থেকে আমার বাসায় আসতে ছাদ দিয়ে আসলে খুব সহজ হয়। তো আমি ছাদটাই ব্যবহার করতেছিলাম। তো আমি যখন আড্ডা শেষ করে রাত্রে তখন প্রায় দুইটা বাজে আমার বাসায় আসতেছি, ছাদে যখন আসি তখন আমার এক ফ্রেন্ড ফোন দেয়, আমি ওর ফোন রিসিভ করে বলতেছি যে একটু ওয়েট কর আমি বাসায় যাই। তো তখন বলতেছে যে এত রাতে তোরে এত চিৎকার করে কে ডাকতেছে? আমি বললাম কই কোথায়, কেউ তো ডাকতেছে না। বলছে খেয়াল করে দেখ ডাকতেছে। তো আমি বললাম না ডাকতেছে না, তুই একটু ওয়েট কর আমি ছাদে পার হই। বলছে না, কেউ একজন বলতেছে যে ছাদ পার হইস নি এই সময়। রাসেল ভাই বলে রাখি যে আমি ওরে বলিনি যে আমি ছাদ দিয়ে যাচ্ছি, বলছি যে বাসায় যাচ্ছি। তো মানে বলতেছে যে ছাদটা পার হয়েছে, তারপর আমি বলি হয়তো বল শুনতেছি আমি ছাদ পার হচ্ছি। এ বলে আমি যখন পার হতে যাচ্ছি তখন দেখি সামনে কালো বিড়াল কয়েকটা, আর আমার গা শিরশির করতেছে, ভয়ও লাগতেছে। তো তখন ফ্রেন্ড বললো যে তুই নিজে চলে যা। আমি তো ওখান থেকে না যেয়ে নিচে চলে আসি এবং নিচ দিয়ে বাসায় চলে আসি। এরপরে একদিন আমরা কাজিনরা মিলে ওই ছাদে বসে গল্প করতেছিলাম, তখনও রাত প্রায় 12টা-1টা বাজছে। হঠাৎ মনে হলো যে আমার মাথা ঝিম ধরে আছে। এর আমি মনে করছি যে এটা কোনো সারাদিন ক্লাস করছি এই জন্য হয়তো এরকম হচ্ছে, কিন্তু এরপরে দেখলাম যে আমার কাজিন যারা আছে সবাই এরকম আনন্দ ফিল করতেছে। আমরা উঠতে যাব, তখন আমার কাজিন ছোট অহনা, ও একদিক তাকায় চিৎকার করে আছে এবং কিছু একটা দেখাচ্ছে। আমরা যখন ওদিকে তাকাই কিছুই দেখতে পাইনি, আমরা ওখান থেকে ওদিনও চলে যাই। এরপরে একদিন এই কিছুদিন আগে প্রচুর গরম, আমি ছাদে বসে আছি, ছাদে সিঁড়ি ঘরে বসে মোবাইল ইউজ করতেছি, ওই সাথে দেখলাম যে আরো দুজন লোক আছে। তো একটু মানে ভয় ততটা পাচ্ছি না, যেহেতু আমি একা না ছাদে, আমার সাথে আরো দুজন আছে। আমি মোবাইল ইউজ করতেছি, হঠাৎ আবার কিছুক্ষণ পর ওদিকে তাকাইলাম, দেখি একজন নাই। তো ভাবলাম হয়তো একজনই ছিল। আবার যখন তাকাই দেখি ওই একজনটা হাঁটাহাঁটি করতেছে। তারপরে খেয়াল করলাম যে ওই একজনও চলে গেছে, তখন ছাদে কেউ নেই। কিন্তু আসলে আমি সিঁড়ি ঘরে বসে যেহেতু বসেছিলাম, তার যদি কোথাও যেতে হয় আমার সামনে দিয়ে যেতে হবে, কিন্তু আমার সামনে দিয়ে সে কোথাও যায়নি।
ওকে, ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের এই মুহূর্তে যে ঘটনাটি আমি চাচ্ছি আপনাদেরকে শোনাতে, সেটিও আসলে একটা ইমেল, এবং আশা করছি এই ইমেলটা আপনাদের ভালো লাগবে। এবং এই ইমেলটি এসছে দেশের বাইরে থেকে, অস্ট্রেলিয়া থেকে, এবং আমাদের একজন লিসনার এটা পাঠিয়েছেন। সেটা আমরা এখন সেই ইমেলটা একটু শুনে আসব, এবং যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আচ্ছা, আমাদেরকে লিখেছেন আমাদের যিনি লিসনার, তার নাম হচ্ছে রাফাত বিন সরওয়ার, এবং তিনি রয়েছেন সাউথ অস্ট্রেলিয়ায়, ক্লাস টেনে পড়েন তিনি। একটা স্কুলের নামও তিনি দিয়েছেন, সেই নামটা না হয় নাই বললাম। যেভাবে লিখছেন আমি সেভাবে পড়ছি। রাসেল ভাই, আপনি কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, যেহেতু আপনি আপনার খারাপ থাকতে শুনি নাই। অস্ট্রেলিয়াতে এসেছি, 5 বছর হলো আমি এখানে ইয়ার টেনে, আমার ছোট ভাই ইয়ার ফাইভে। আমার বাবা এখানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে প্রথম অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেন, প্রধান অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট হিসেবে কাজ করেন। আমার বরাবরই অতি প্রাকৃত বিষয়ের প্রতি আগ্রহ ছিল, আগ্রহটা এসেছিল মূলত আমার বাবার কাছ থেকে। তিনি যদিও ভূত প্রেত বিশ্বাস করতেন না, কিন্তু তিনি ভূতের গল্প বলতে আর শুনতে খুব পছন্দ করতেন। প্রায় রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি বিছানায় পাশে বসে নানান ধরনের রহস্যময় গল্প করতেন। আমরা এখানে আসার পর টাউন হাউসের মতো বাসাতে এসে উঠি। বাসাটা বেশ পুরনো, বাসার সামনে পেছনে লন আছে। আমি আমার ভাই দুজনে লনে বসে বিকেলে খেলা করি। আমাদের দুজনের স্কুল আলাদা, আমি স্কুলে একাই যাওয়া আসা করি, কিন্তু আমার ছোট ভাইকে বাবা সকালে নামিয়ে দিয়ে আসে আর মা স্কুল শেষে নিয়ে আসে। আমার স্কুলটা তুলনামূলকভাবে কাছে হওয়ার কারণে মার আগেই চলে আসি। আমার কাছে বাসার এক সেট চাবি থাকে। ঘটনা যেদিন ঘটে সেদিন আমার স্কুল কোনো কারণে বেশ আগেই ছুটি হয়ে যায়। আমি বাসাতে এসে দেখি মাও ছোট ভাইকে আনতে চলে গেছেন। তিনি কোনো কোনো দিন একটু আগেই বের হয়ে যান গ্রসারি শপে কেনাকাটার জন্য। আজকে ঘরে ঢুকে আমি কেমন যেন একটা পচা মাছের গন্ধ পেলাম। আমি একটু অবাক হলাম, কারণ মা একটু সুচিবায়ু প্রস্ত এবং তিনি কখনোই ঘরের মধ্যে সমস্ত জিনিস রাখেন না। আমি খুব বেশি মাথা ঘামালাম না। বাসাতে এসে সাধারণভাবেই আমি প্রথমে স্কুলের ড্রেস চেঞ্জ করে গোসল করি, এবং আজকেও সেরকমের একটা প্রস্তুতি নিচ্ছিলাম। এবং হঠাৎ করেই বিকট শব্দে বাথরুমের দরজাটা খুলে বন্ধ হয়ে গেল। আমাদের বাথরুমের দরজায় সমস্যা ছিল, শক্ত করে ধরে খুলতে হয় আবার লাগাতে হয়। আমি ভয়াবহ রকমের চমকে উঠলাম।
মনের মধ্যে ভয়ের একটা অনুভূতি রয়ে গেল। আমি উপলব্ধি করলাম যে আমি বাড়িতে একেবারেই একা। ঘরের মধ্যে বাজে গন্ধটাও যেন অনেক বেড়ে গেল। গন্ধটা মনে হলো আমার চারপাশে ঘুরছে। আমার মা বলতেন যে ভয় পেলে আয়তুল কুরসি পরে বুকে ফু দিলে ভয় কমে যায় আর খারাপ কিছু কাছে আসতে পারে না। আমি আয়তুল কুরসি পুরোটা জানি না, যতটুকু জানি ততটুকুই পড়তে লাগলাম। গন্ধটা একটু কমল বলে মনে হলো। আমি বাবাকে ফোন করে সব বললাম। বেশ গম্ভীর হয়ে গেলেন তিনি। অনেক তিনি আমাকে বাসার বাইরে চলে যেতে বললেন। মা আসলে তারপর যেন একসাথে ঢুকি সেটা তিনি আমাকে জানালেন। এবং বাসার বাইরে যেতে হলে ড্রয়িং রুমের মধ্য দিয়ে যেতে হয়। আমি আমার শোবার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে ঢুকে ভয়ানক চমকে গেলাম। দেখি বাবা সোফাতে বসে আছেন, খুব রাগি রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমার মাথা বা মস্তিষ্ক আর নিতে পারল না, আমি বেহুশ হয়ে মেঝেতে পড়ে গেলাম। জ্ঞান ফেরার পরে আমি দেখি মা উদ্বিগ্ন হয়ে উদ্বিগ্ন ভাবে আমার পাশে বসে আছেন। বাবাও চলে এসেছেন। আমার কাছে সবকিছু শুনে তিনি বললেন যে গোটা ব্যাপারটাই আমার অবচেতন মনের বিভ্রান্তি, আমি যেন এসব নিয়ে বেশি চিন্তা না করি। অবশ্য তিনি আমাকে একা একা বাসায় থাকতে নিষেধ করে দিলেন। আমারও মনে হলো যে আমি হয়তো হ্যালুসিনেট, মানে এটা হয়তো হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু কিছুদিন পর এমন একটা ঘটনা ঘটল যাতে করে অদেখা জগতের ব্যাপারে আমাদের পুরো পরিবারের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল রাতারাতি। এই ঘটনাটা আর একদিন বলব। রিফাত বিন সারোয়ার লিখেছেন আমাদেরকে। আমরা চলে যাচ্ছি একটা ছোট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
আমার নাম দিনান আহমেদ ফ্রম যশোর। এখন আমি যে এই ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো আমার চাচার সাথে ঘটা। আমার চাচা তার মানে পোস্টিং হওয়ার পর সে আসে আর কি, সেখানে থাকতো ফ্যামিলি নিয়ে। দুইতলা কোয়ার্টার, দুইতলা তারা থাকে। প্রথম থেকে যখন উঠলো কয়েকদিন ভালো থাকার পর আমার চাচারা মানে কিছু সমস্যা আর কি প্যারানর্মাল মানে অবজার্ভ করা শুরু করলো। যেমন প্রথম যে জিনিসটা তারা দেখলো সেটা হচ্ছে তাদের রান্নাঘর থেকে কন্টিনিউয়াসলি ফ্রিজ খোলা আওয়াজ হয়। মানে সবসময় ডিপ ফ্রিজটা খোলা বেশি আওয়াজ হয়, কিন্তু পরবর্তীতে সকালে তারা যে দেখে সবকিছু নর্মাল। কিন্তু মানে ডিপ ফ্রিজটা যে খুলবে এবং বন্ধ করার সময় অনেক জোরে শব্দ হয় এবং সেটা একদম ক্লিয়ারলি পাওয়া যায়, কিন্তু কোনো ধরনের মানুষের মানে দুইতলায় প্রেজেন্স থাকা সম্ভব না, চোর আসলে আসে না সেভাবে। আর আমার যে কাজিন ছিল সে শুধুমাত্র একটা মানে ফ্যাকাশে গায়ের রং আলা ফ্যাকাশে পুরা টাক বা কোনো ভুরুও নেই এরকম একটা ছোট ছেলেকে দেখতো যে তাকে শুধুমাত্র ছাদে রাখতো। ছাদে তাদের ওই বাসার সাথে একটা আমগাছ ছিল, ওই আমগাছটার কাছে রাখতো। তা এরকম করে একদিন আমার চাচি সে দেখতে পায় যে আমার ওই কাজিনটা ছাদে বিকালের সময় একদম রেলিং এর সাথে দাঁড়া আছে, মানে জাস্ট রেলিং এর উপর আর কি। যদি ও একটু আর একটু লিন করে তাহলে ও পুরো যাবে আর কি, এরকম আমগাছটার সামনে রেলিং এর উপর দাঁড়া আছে। তা এখন যদি ওকে ওই পিছন থেকে ডাকা হয় তাহলে ও ফিল্ড আউট হয়তো বা পড়ে যাবে। সেখানে উনি ধরে ওনাকে যাত্রা করে ধরে কাজিনকে সাথে নিয়ে আসলো। উনি সেটা পরে বললো যে আসলে মানে কি 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 জন্য তুমি আর কি ওখানে বসছিলা। বললো যে যে ছেলেটাকে আমি সবসময় দেখি সেই ছেলেটা আমাকে ডাকছিল এবং বলছিল যে আমার সাথে খেলো এবং মার্বেল খেলতে আর কি, মার্বেল যেটা আছে মার্বেল মার্বেল খেলতে। তা ও সেই কারণে আর ওই ছেলে নাকি আমগাছে আমগাছে মানে বসেছিল আর কি ছেলেটা। আর ছেলেটা একদমই পুরা লিকলিকে গা আর মানে পুরো ফ্যাকাশে রঙের ছোট একটা ছেলে। তারপর থেকে ওরা প্রত্যেকদিন রাতে ওই ঠিক ওই যে রেলিংটায় ও দাঁড়িয়েছিল সেই রেলিংটার পিছনে যে জায়গাগুলো ছিল সেখানে ওরা মার্বেল খেলা আসতো প্রতিদিন রাতে। কিন্তু এখন এইগুলো যে হিউম্যানের কাজ কিনা বা অন্য কেউ করতেছে কিনা এটা দেখার জন্য আমার চাচা ডিসাইড করে সে সোফায় একদিন ঘুমাবে আর কি তাদের ড্রয়িং রুমে। আর ড্রয়িং রুমের ঠিক পাশেই ছিল তাদের রান্নাঘর। একদিন শুরু ঠিক আড়াইটা যখন বাজে রাত তখন সে শুনতে পেলো সে প্রতিনিয়ত সে ডিপ ফ্রিজ খোলা মতো আওয়াজ। কিন্তু এবার শুধুমাত্র ডিপ ফ্রিজ খোলা আওয়াজ না, এবার হলো ডিপ ফ্রিজ খোলা আওয়াজ থেকে আবার শুরু করে এবার কোমর করে কেমন একটা আওয়াজ হচ্ছে, মানে শক্ত কিছু যদি চাবানো হয় বাদ দিয়ে যে শব্দটা হয় সেটা। তা উনি মানে সাহস করে গেছে আর কি। যাওয়ার পর হলো যেটা দেখলো সেটা হলো মানে জাস্ট 6 ফিট লম্বা একটা জিনিস, সাদা একটা কাপড় আর কিছু না। তা মানে কাপড়ের ভিতর থেকে দুইটা হাত বেরিয়েছে, হাত দুইটাও খুব ফেকাশে। এবং ডিপ ফ্রিজ থেকে যে কাঁচা যে মুরগি রাখা ছিল ডিপ ফ্রিজে, সেই মুরগিগুলো নিচ্ছে আর ওই মুখ বরাবর যেটা নিচ্ছে সেটা নিয়ে তারপর কামড়ায় কামড়ায় খাচ্ছে। এবং ওই কামড়ানোর শব্দটাই হচ্ছে কর্ম করে। এবং সবচেয়ে বড় কথা, তিনটা মুরগি ছিল, তিনটা মুরগি নাকি ও কামড়ায় খেয়ে ফেললো জিনিসটা খাওয়ার পর। ওইটা দেখে আমার দাদা তো আসলে মানে সুইট ডাউট হয়ে গেছে। তারপরে হলো সে ওখান থেকে চলে গেল গোয়া দূর পুরে। তারপর সকালে উঠে এসে দেখে যে ডিপ ফ্রিজটা হাঁকড় খোলা, আর সাথে সাথে হলো ওই ওখানে চুষের মতো হাড় গুলো পড়ে আসে। এবং এরপরে তারা মানে সাথে সাথে বাসাটা চেঞ্জ করে আর কি। তারপরে আর কোনো ঘটনা ঘটে নাই তাদের সাথে, এই আর কি।
Boot FM, the night comes alive with Grounding Form.
Welcome back. আজকে অনেক ঘটনা হলো এবং আপনাদের অনেক প্রশংসা শুনলাম আমরা। অ্যান্ড বৃষ্টির গাছটা যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন, আশা করছি যে আপনাদের মনে হয়নি যে আপনারা ভুল করেছেন বা আমাদের সঙ্গে থেকে খারাপ লেগেছে। আশা করবো যে আপনাদেরকে এতটুকু যদি আনন্দ দিতে পারি বা এতটুকু যদি ভয় দিতে পারি এবং এতটুকু যদি মানে মুগ্ধতা দিতে পারি, তাহলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখন অনেকেই এখানে ইনবক্স করে যাচ্ছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং কানাডা থেকে আমাদের লিখেছেন দেখতে পাচ্ছি সাহাব আহসান সামি, এবং আমাদেরকে যারা কানাডা থেকে আরও আছেন সুমাইয়া আখতার, নাজনিন জামশেদ, সবাই কানাডা থেকে আমাদের সাথে আছেন। এবং কানাডা থেকে আছেন, তারপরে দেখলাম যে মিরুলস থেকেও যারা পাঠাচ্ছেন, সবাইকেই অনেক 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 ধন্যবাদ। এবং সত্যি আপনাদের সাথে সরাসরি কথা বলতে পেরে অনেক ভালো লাগছে, এবং আশা করছি এখন থেকে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আপনারাও এখানে আমাদেরকে ইনবক্স করতে পারবেন রেগুলার শো চলার সময়, লাইভ আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেকেই কিন্তু আছেন আমাদের এই যে ফেসবুকে রেডিও সুক্তি যে পেজ রয়েছে সেখানে অনেকে কমেন্ট করছেন। আমি দেখতে পাচ্ছি আমাদেরকে হন্টেড মেল আমাদের এখানে কমেন্ট করছেন। এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন ক্রিশ্চিয়ান স্টুয়ার্ড আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি এখানে খুলনা থেকে মুশফিকুল ইসলাম মিথুন, মাহাদি আপন আমাদের সাথে রয়েছেন, রাজু আহমেদ, রাকিবুল আলম, তারপরে আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সাইম আল ইহতিসাম, এছাড়া আমাদের সাথে রয়েছেন জান্নাত বিডি, আমাদের সাথে রয়েছেন কাউসার আলম, তারপরে আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি খায়ুল আইচ সহ আরও অনেকে। আমাদের সাথে মেসেজ পাঠিয়ে অনেকে জিজ্ঞেস করছেন বা ইনবক্স করে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করছেন যে আমাদের যেখানে তিনি পাঠাচ্ছেন ইনবক্স করছেন সেটা আমাদের পেজ কিনা। হ্যাঁ, আমাদের পেজ এবং আপনাদের লেখাগুলো আমরা সবাই পাচ্ছি। যাই হোক, আজকের মতো এখানে শেষ করতে হবে, আসলে রাত হয়ে গেছে অনেক বেশি এবং আমরাও শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে শুনলেন এবং আনন্দ করলেন, এবং সাথে যারা টেক্সট পাঠালেন, যারা শোনেননি টেক্সট পাঠাননি, তাদেরকেও অনেক 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 ধন্যবাদ। কথা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। একবার আমি জানতে চাই আমাদের ইমেল অ্যাড্রেসটি যেখানে আপনাদের ঘটনা পাঠাতে হবে, আপনার নাম থেকে এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা পড়ে শোনা, আর দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো যে সরাসরি আপনি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে, এবং সে সাথে আপনি চাইলে আপনার ঘটনাটা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবার আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।